exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরও একবার। শুরু হয়ে গেল ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। আর যে সেতু আছি আপনার সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 FM। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, গত পর্বে আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি পেয়েছি। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এবং আমি বিশ্বাস করি যে এই ভালোবাসাগুলো নিয়ে এগিয়ে যাব আপনাদের প্রিয় অনুষ্ঠানটাকে সাথে নিয়ে অনেক দূর। আর সবসময় একটা কথা আমরা বলি যে প্রত্যেকটা জীবনে রয়েছে এক একটা গল্প, এবং আমরা চাই এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে উঠে আসুক আপনাদের সেই গল্পগুলো, এবং যারা অনুষ্ঠানে আসেন তাদের গল্পটা প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে একটা শিক্ষা বয়ে আনে। লাখো লাখো শ্রোতা অপেক্ষা করছে, আজকের অনুষ্ঠান শুরু করব আমরা, এবং আমাদের সাথে একজন রয়েছে, আমরা শুনব তার জীবনের গল্প। কিন্তু তার কাছে যাবার আগে আমি বলতে চাই, যারা আমাদেরকে গল্প বলতে চান আমাদেরকে ফোন করুন। আপনাদের জন্য একটা ফোন নম্বর রয়েছে, নম্বরটি হচ্ছে 09613892892। নম্বরটি আরও একবার বলছি, 09613892892। আরও একটি ভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি এই শো চলাকালীন সময়ে চলে যান ফেসবুকে। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/abcradio89.2fm। সেখানে একটা পোস্ট দেওয়া হয়েছে এবং সেই পোস্টে আর জি সেতু অর্থাৎ আমার পেজটি মেনশন করা আছে, আপনি সেটাতে লাইক দিন আর হয়ে যান আমাদের মেম্বার, এবং সেই পেজটির মাধ্যমেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলে যাচ্ছে আজকের আমাদের অতিথি, কে রয়েছে, আপনার নামটা একটু?
আমার নাম মোহাম্মদ সাইফি।
আপনার জন্ম জেলা কোথায়?
সিলেট বিভাগ হবিগঞ্জ জেলাতে।
আচ্ছা, আর এখন আনুমানিক বয়স কত আপনার?
21 বছর।
21 বছর। আমরা একেবারে আপনার ছোটবেলা থেকে শুরু করতে চাই।
আমার ভাই বোন হচ্ছেন 6 জন আমাকে নিয়ে, আমার বোন 4 জন আর বড় ভাই 1 জন।
আচ্ছা,
বোন সবার কি বিয়ে হয়ে গেছে, বড় ভাই প্রবাসে থাকেন কুয়েতে, আর আমি হচ্ছি সবার ছোট। আব্বা চাকরি করতেন একটা সময়ে, এখন রিটায়ার হয়ে গেছেন, তো আমাদের ফ্যামিলি মেনটেনটা হচ্ছে আমার বড় ভাইয়ের উপরেই।
ওকে।
তো প্রথম অবস্থায় স্কুল 3 পর্যন্ত পড়েছি, তার পরবর্তীতে আমার আব্বুর ইচ্ছে ছিল যে আমি মাদ্রাসায় পড়ব। আব্বুর এইরকমটা অনুভব ছিল, আমার আম্মুর গর্ভে থাকাকালীন উনি নিয়ত করেছিলেন যে আমাকে মাদ্রাসায় পড়াবেন। তো ওইখান থেকে 3 পাস করার পরে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, হাফিজি মাদ্রাসা যেখানে হাফেজ হওয়া হয় সেখানে আমাকে ভর্তি করে দিয়েছিলেন। প্রথম অবস্থায় তো বুঝতাম না কিছু, পড়ালেখাও তেমনটা কোনো ধার দাঁড়ি না, মা বাবাকে ছাড়া থাকাটা খুব কষ্টজনক হয়ে উঠেছিল। মাদ্রাসায় থাকতে হবে, মাদ্রাসায় খাইতে হবে, সবকিছু ওইখানে উস্তাদের নিয়ন্ত্রণে থাকা লাগবে।
আচ্ছা, ক্লাস 3 পর্যন্ত আপনি স্কুলে পড়াশোনা করলেন এবং তারপর আপনি মাদ্রাসায় ভর্তি হলেন।
জি।
ওকে। এবং সেই সময় আপনাকে দূরে থাকতে হচ্ছে?
হ্যাঁ, আব্বা আম্মাকে ছাড়া দূরে থাকতে হয়েছে।
বয়স কত ছিল তখন আপনার?
বয়সটা তখন 5-7 বছরের আর কম হবে।
বা ক্লাস 3 পড়ার পর একটা মানুষের যতটুকু বয়স হয়।
জি, এরকম। ফার্স্ট আমি যে সময় মাদ্রাসায় ভর্তি হই, খুব ভরপুর ছাত্র সবাই এখানে ছিল, তো মোটামুটি ছাত্র হিসেবে আমি ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। আমার শিক্ষক খুব প্রশংসা করতেন আমার আব্বুকে, যে আপনার ছেলে ভালো, এক সময় হাফেজ হইতে পারবে, বিশ্বের কাছে নাম অর্জন করতে পারবে। তো আব্বা আমাকে ছাড়া যে সময় থাকা হইতো আমার মন মানত না, তখন আমি মাদ্রাসার থেকে লুকাইয়া চলে আসতাম। অনেক সময় দেখা যাচ্ছে আমার বাড়িতে যাওয়ার পরে 2-3 দিন বাড়িতে থাকার পর যে একটা স্মৃতি চোখের সামনে বাসে, যে আম্মাকে ছাড়া কিভাবে থাকবো, আমার ভাই বোনদের ছাড়া কিভাবে থাকবো। তখন পরে আমি চলে মাদ্রাসা দিতেন, আব্বা বাড়িতে যাওয়ার আগে আমি চলে যেতাম আমার বাড়িতে।
আচ্ছা, মানে কাছাকাছি ছিল মাদ্রাসা এবং বাড়ি?
হ্যাঁ, বাড়ির কাছাকাছি ছিল। তো আমার আব্বু তো অবাক হয়ে যেত, কি হলো যে তোমাকে মাদ্রাসায় দিয়ে আসলাম, ওই বর্তমানে তুমি আবার এখানে আসলা, এটা কি? তো আমার আব্বু মোটামুটি মার দূর করে আমাকে আবার নিয়ে দিয়ে আসত। খারাপ অভ্যাস ছিল যে আমার দেখা দেখি তো ছাত্রগুলি আবার খারাপ হয়ে যাবে, তো ওইখানে আমি আর পড়ালেখা করি নাই।
আচ্ছা, কতদিন পড়েছেন আপনি
এখানে? 3 মাস পড়েছিলাম।
আচ্ছা,
তো ওইখান থেকে আসার পরে আরেকটা মাদ্রাসায় আব্বা নিয়ে ভর্তি করে দিয়েছেন আমাকে। আব্বার কথা ছিল যে আমি হাফেজ আমার পড়তে হবে, আমার হাফেজ হতেই হবে যে কোনো ভাবেই হোক।
আচ্ছা,
আর অন্য জায়গাতে যাওয়ার পরে তখন আমি একটা টেকনিক অবলম্বন করছিলাম যাতে আমি আর হাফিজিতে না পড়তে পারি।
মানে আপনার ইচ্ছা ছিল না এটা
পড়া? না, আমার কোনো ইচ্ছা ছিল না, কারণ খুবই কষ্ট ছিল আমার জন্য, এটা পারফেক্টলি আমি মানাইতে পারতেছি না। সবাই তো 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমাই, তো ওই ঘুমটা যদি না হয় তাহলে রাত্রি সজাগ থেকে পড়ালেখা করা যায় না।
গভীর রাত পর্যন্ত পড়তে হতো?
হ্যাঁ, গভীর রাত পর্যন্ত পড়তে হতো, টোটালি 12টা পর্যন্ত পড়তে হতো, তারপর আবার 4টা সময়টা যাইতে হতো।
আচ্ছা,
শীতের মধ্যে উঠে উজু করা, নামাজ পড়া, আবার কোরআন তেলাওয়াত করা, আমি মানাইতে পারতেছি না।
আপনার জন্য কষ্ট হয়ে যাচ্ছে সব মিলে?
জি। তাও যেগুলো ছাত্র আছে প্রায় 50 জন, ওরা দেখা যাচ্ছে পড়াত বসে গেছে, কিন্তু আমি বাথরুমে বসে কান্না করতেছি, আম্মারে জোরে জোরে ডাকতেছি যে আম্মা আমি আর পড়তে পারবো না, আমাকে নিয়ে যান। কান্না করতে করতে বাথরুমে ঘুমাই গেছে।
বাথরুমে ঘুমাই পড়ছেন
বলতে পারেন তো, একজন বাথরুমের জরুরত হয়েছে, ও আওয়াজ করলো, আওয়াজ করার প্রতি
ঘুমটা ভাঙলো আপনার। আচ্ছা,
এখানে কি ভাই আমার তো ভালো লাগতেছে না, আমি বাড়িতে যেতে হবে।
ওকে,
তো ও আমাকে বুদ্ধি দিল একটা কাজ করতো, যে অবস্থা একটা কাজ কর, বাইকে চলে যা আমাদের সাথে। আমাকে বুদ্ধি দিল তো কিভাবে যাওয়া যায়। তখন আমি আমরা ছোটবেলা আমি দেখছি, মানে বয়সটা যত উত্তম না, কালো গাড়ি দেখলে বাচ্চারা কিন্তু দূরে থাকতো, যে নিয়ে যাবে, কেউ ধরে নিয়ে যাবে,
একটা ব্যাপার ছিল বাচ্চাদের মধ্যে কাজ করতো।
তো আমার আমার মস্তিষ্কের মধ্যে ওই রকম একটা কাজ করলো, যে ওই রকম ভাব যদি আমি নেই, যদি বলে আব্বা আমাকে আমাকে কেউ ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে অন্য জায়গাতে রাইখা দিছে, তো এই হিসাবে তো আব্বা আমাকে আর পড়ালেখা করাবে না, ওরকম একটা মনোভাব তৈরি হলো ভিতরে।
মানে আপনি ভাবলেন যে আপনি এটা মিথ্যা বলবেন?
হ্যাঁ, আমি মিথ্যা বলবো
যে আমাকে ধরে নিয়ে গিয়েছিল।
হ্যাঁ হ্যাঁ, এটা হাইজ্যাক, মানে টোটালি আমার সাজানো, এটা ছাত্রদের কোনো কিছু না।
যে ছোট বয়স তখন এই কষ্ট থেকে মুক্তি পেতেছেন, এটাই তখন আসল উদ্দেশ্য। অনেক জল্পনা কল্পনা মাথায় আসে।
মাদ্রাসা থেকে বের হয়ে গেলাম, নদীর পাড়তে হাঁটতে হাঁটতে প্রায় অনেক হাঁটলাম, যেখানে আমি চিনি না জানি না, যে গ্রামগুলি অবস্থানগুলি, ছোট মানুষ তো কানতেছি আর যাইতেছি। একজন মুরব্বী আমাকে জিজ্ঞেস করলো, কি তুমি কোথায় যাবে, তোমার বাড়ি কোথায়? আমি বলছি আমি তো আমার বাড়ি জানি না, আমি দেখতে হাঁটতে হাঁটতে চলে আসছি। উনি বলতেছে তুমি তো মাদ্রাসার ছাত্র, এদিকে কোথায় যাবে? আমি বলছি যে সামনে যাব। তো উনি আমাকে কথা বলেন, বাবার এই উনি এমন কোন কাজ করি না যেটা মা বাবার উপরে আঘাতদায়ক আসে, তুমি কি মাদ্রাসাতে ভাইগা চলে আসছো? মুরব্বী আমাকে
বুঝতে পারলো,
হ্যাঁ উনি বুঝতে পারছে আমার কান্না দেখে। আর তো সাথে কেউ নেই, আমি ওইখান থেকে চলে আসার পর নদীর পাড়ে আমি বসে রয়েছি, আর ছোট একটা বাচ্চা আমার কাছে আসলো। তো আমি তাকে বলতেছি যে তোমরা কখনো কোথাও যাইও না, আমাকে আজকে না ওই যে কুসকুর বলে গ্রাম যেটা, যে কালো গাড়ি যেটা, ওরা আমাকে ধরে নিয়ে গেছে, তো আমি প্রস্রাব করার কথা বইলা ফালাইয়া লুকাইয়া চলে আস।
মানে জিনিসটাকে আপনি বিশ্বাস করানোর চেষ্টা করছেন নিজেকে, যে এরকম একটা ঘটনা ঘটছে,
ঘটনা ঘটছে, আর ওই বাচ্চা গিয়ে তার ফ্যামিলিতে বইলা দিছে, তার বাড়িতে। এখন তো গ্রামের একজন কথা করতে শুনতে শুনতে মানুষগুলো প্রায় জড়ো হয়ে গেছে, এখানের মধ্যে
অনেক কান হয়ে গেল,
অনেক কান হয়ে গেল। তো আমাকে তারা নিয়ে গেল, জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া করছে কিনা, আমি বললাম যে না আমি খাওয়া দাওয়া এখন পর্যন্ত করি না। তো মহিলাটা আমাকে দেখে কান্না করে দিল, এতটুকু ছোট্ট ছেলেরা কিভাবে এইভাবে তারা কাজ করলো, এখন আবার এই ছেলেটা এইভাবে রাইখে গেল, তুমি আসলা কিভাবে? আমি বলছি যে আমি প্রস্রাবের কথা বলছি, আমি দৌড়া ফালাই আসছি। অনেকে বিশ্বাস করছে, অনেকে না, এরকম আর কি। তো আমাকে ভাত খাইতে দিল, ভাত খাওয়ার পরে বলতে যে তোমার আব্বুর নাম কি, বাড়ি কোন জায়গাতে? তো ওই লোকটি আবার আমার আব্বার অফিসে চাকরি করত, আমি জানতাম না।
আপনার আব্বু কি করতো তখন?
আমার আব্বা একটা বিমা কোম্পানিতে চাকরি করতেন।
আচ্ছা,
উনি আবার বললেন তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম বলার ক্ষেত্রে উনি বলতেছেন তোমার বাড়ি কি অমুক গ্রামে? আমি বলছি জি। তোমার ভাই একজন আছে কুয়েতে থাকে এবং তোমার বোন চারজন। আমি তো অবাক হয়ে গেছি, উনি আমাকে চিনে কেমন,
কিভাবে আশ্চর্য ব্যাপার।
আমি তো হতো মঙ্গল যে আপনি চিনেন। এর মধ্যে আরেকজন একটা কথা বলছিলেন যে একটা কাজ করতে পারেন, গ্রামের চেয়ারম্যান যেগুলি আছে আপনি চেয়ারম্যানের কাছে তাকে সঁপে দেন, হয়তো এলাকাতে মাইকিং করে দিবে এবং তার কাছ থেকে তথ্য নিয়ে তারপরে আপনারা তাকে তার বাবা মা গার্জেনের কাছে দিয়ে আসবেন। এখন আমি আবার চিন্তা করলাম কোথায় আসলাম, আসার পর আবার আব্বু আমার কাছে যাইতে হইব, এখন যদি বাড়িতে যাইতে হবে আব্বু আমাকে আস্থা রাখবে না। তো আরো কান্না করতেছি, এরা বলতেছে যে দেখো বাচ্চাটা ওই তার আব্বা আমার স্মরণ করা, মানে কথা বললেই কান্না করতেছে, স্মরণ করতেছে। তো উনার কাছে আমার আব্বার নাম্বার ছিল, আব্বাকে ফোন দিল যে আপনার ছেলে তো এই মাদ্রাসার থেকে কে জানে ধুইরা নিয়ে আসছে, ফুল টুল শুঁকে আমাদের আন্ডারে আছে, আপনি এসে নিয়ে যেতে পারেন। আব্বু কিছু কথা বলে নাই, না বলার পরে উনি আমাকে সাইকেল নিয়ে একটু সামনে অগ্রসর করে আমার আব্বু আমাকে বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে আমার আব্বু ঘরের দরজা বন্ধ করে যতটুকু ইচ্ছা ততটুকু আমার মারধর করলেন।
মানে উনি কি ধরে নিয়েছে যে আপনি পালিয়ে চলে আসছেন?
আব্বু তো বুঝে ফেলছে, কারণ দুই দিন আগে আমাকে দিয়ে আসছে, এখানের মধ্যে আবার আমি চলে আসবো, আর এর আগে তো আমি আবার একটা কাজ করছি, এরকম ভাবে লুকাইয়া চলে আসছি।
এর আগেও একবার এই কাজটা করেছিলেন?
এটা তো প্রথম একটা মাদ্রাসা যেখানে পড়তাম,
তিন মাস পড়েছিলাম একটা জায়গায়।
তো আব্বু খুব মার দূর করলো, আর পড়ালেখা আমাকে করাবে না।
সাইফি, একটু থামাচ্ছি আপনাকে এখানে। প্রিয় শ্রোতা, সবসময় দেখেছি যে মাদ্রাসায় যে ছেলেগুলো পড়ে ওরা কিন্তু আসলে অনেক কঠিন একটা পরিশ্রমের জীবনের মধ্য দিয়ে বড় হয়, হাফিজ হয়ে যান, একটা পর্যায়ে পড়াশোনা শেষ করেন। রুটিন লাইফ, খুব ভোরবেলায় তাদেরকে উঠতে হয়, শীত নেই, বর্ষা নেই, সবসময় তাদের একই রকম জীবনযাপন করতে হয়, কঠিন একটা জীবন, যেটা কিনা তাদের এই শিক্ষাটা যেটা তারা গ্রহণ করছে সেটার জন্য অনেক বেশি দরকারি, এমন কিছু ব্যবস্থার মধ্য দিয়ে তারা বেড়ে ওঠে। আমি এই অনুষ্ঠান অর্থাৎ হ্যালো 8920 এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে এবিসি রেডিওর পক্ষ থেকে আমি আরজে সেতু সমস্ত হাফেজদেরকে এবং মাদ্রাসায় পড়ছে যে ছেলেগুলো তাদেরকে জানাই শ্রদ্ধা। হ্যাঁ, তারপর
আমি আর পড়তে যাচ্ছি না। পরবর্তীতে আমার বড় আপু, সবচেয়ে বড় আপু যিনি ছিলেন, উনি আমাদের বাড়ির পাশে একটু দূরে ভর্তি বিয়ে দিয়েছে।
কয় ভাই বোন ছিলেন আপনারা তখন?
আমরা চার বোন আর দুই ভাই, আমি সবার ছোট, আমার বড় সবাই।
চার বোন, দুই ভাই এবং আপনি সবার ছোট?
আমি সবার ছোট। তো আমার আপু বলল, আব্বু ও যেহেতু এরকমটা অবস্থা খারাপ, আপনি আমার কাছে দিয়ে দেন, আমার বাড়ির পাশে মাদ্রাসা আছে, ওইখানে পড়ালেখা করবে, আমি ওর তত্ত্বাবধানে নিয়ে যাব, থাকা খাওয়া তো আমি দিব, আর আমি তো খারাপ দিব না। অন্য জায়গায় থাকতে দেখা যায় যে যার বাড়িতে খাওয়া দাওয়া করতেছে সেখানে তো অনেক খারাপ, আমি জানি না তো আর তাকে খারাপ খাওয়াবো না, আমার আপন ভাই যেহেতু। তো আব্বু বলতেছে ও যদি পড়তে চায় তো ওকে নিয়ে যাও। তো আমি রাজি হয়ে গেলাম। আসার পর আমার আপু ভর্তি করে দিল আমার মিরপুর এখানে মাদ্রাসাতে। ভর্তি করে দেওয়ার পরে ও শিক্ষক আমার তখন থেকে আমাকে খুব মায়ার নজর দেখতেন, আমার পড়া খুব ভালো ছিল।
মানে যেখানে ভর্তি করলো আপু সেখানকার একজন শিক্ষক,
উনার আমার পড়া ভালো দেখে শুরু আমার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, যেখানে নিয়ে যাইতো খাবার টাবার, তখন আমার খুব একটা ভালো লাগতো নিজের কাছে যে হুজুর আমাকে সাপোর্ট দিচ্ছে। অনেক সময় অনেক প্রতিযোগিতার মাধ্যমে আমাকে পাঠাইতো, আমি পুরস্কারও আনতাম, বই, বিভিন্ন গিফট। তখন হুজুর আশেপাশে যে মানুষগুলি ছিল তাদেরকে একটা এরকম ভাবে বলতো যে ছেলেটা এরকম অনেক পুরস্কার পাইছে, সবাইকে বলতো, গর্ব করে আমাকে বলতেন। ও যেখানে ভর্তি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী মাদ্রাসাটা বেশি দিন টিকে নাই, মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে। তো আমার একটা সুযোগ মাথাতে কাজ করতেছে যে বন্ধ যেহেতু হয়ে গেছে আমি আর পড়ালেখা করবো না, কারণ মাদ্রাসায় আব্বা মনে আর কোথায় দিবে। তো আমার আপু বলছেন যে আমার ভাইয়ের জীবন মরণ আপনার কাছে হুজুর সমজা দিলাম, আপনি যেদিকে যান আমার ভাইকে আপনি নিয়ে যাবেন। তো হুজুর ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসলেন, হুজুর ওই আমার আপুর সাথে আবার যোগাযোগ করলেন যে এখানে তো আমি একটা মাদ্রাসা পাইছি, চাইলে আপনার ভাইকে এখানে দিতে পারবেন। তখন আমি বাড়ি ছাড়া কোথাও গিয়ে পড়ি না, পড়তাম যদি পার্শ্ববর্তী থাকতাম, বাড়ির আশেপাশে দুই গ্রাম ওই দিকে পড়তাম আর কি। এত দূর আমার বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া ভাড়া হচ্ছে আপনার 65 টাকা ভাড়া।
আচ্ছা,
তো পরবর্তীতে ওই হুজুরের যোগাযোগ করার পরে তো আমি ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসছি। তো আসার পরে ওই তখন আমার লজিং ছিল না, প্রথম অবস্থায় তো লজিং ছিল না, ছাত্রটা হুজুরের নতুন ভাবে মাদ্রাসাটা একটা গড়ে তুলতেছে, বন্ধ ছিল মাদ্রাসাটা, হুজুর এখানে একটা মসজিদের দায়িত্বে নিয়ে আছে, নামাজ পড়ায় আর আশেপাশে দাওয়াত দিয়ে যায় তোমরা মাদ্রাসা ছেলেগুলিদের ভর্তি করে দাও, আমি এখানে একটা মাদ্রাসা খুলছি, বন্ধ মাদ্রাসাটাকে হুজুরে চালু করছে। আমি এখানে যাওয়ার পর আমার লজিং ছিল না, তখন হুজুর আমাকে উনার এক টিফিনের ভাত অর্ধেকটা লজিংটা আনাইতেন, অর্ধেকটা আমাকে দিতেন, অর্ধেকটা হুজুরে খাইতেন, এরকম ভাবে আমাকে উনি লালন পালন, নিজের সন্তান হিসেবে আমাকে লালন পালন করতেন। অনেক সময় টাকা ছিল না, হুজুরের কাছ থেকে টাকা নিতাম, টাকা না নিয়ে আমি হুজুরকে আর টাকাগুলি ফেরত দিতাম না।
আপনি ধান নিতেন,
নাস্তা খাবো, নাস্তার টাকা দরকার, আব্বু টাকা পাঠাইলে আমি টাকা দিয়ে দিব,
আব্বু টাকা পাঠালে ফেরত দিবেন।
তখন উনি 50 টাকা, 60 টাকা, 20 টাকা যতই দিতেন এই টাকাগুলি আমি আর ফেরত দিতাম না। আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক টাকায় হয়ে গেছে প্রায়। তারপরে ওই হিসাব থাকলে হুজুর বলতো যে কি রে তোর বেতন আসে নাই, তোর আব্বুকে আসলে টাকা সহ দেওয়ার জন্য, যদি 500 টাকা হইতো তো হুজুর বলতো বলতিস 300 টাকা দিয়ে দেওয়ার জন্য, 200 টাকা আমার জন্য মৌকুফ মাপ, এইভাবে করে হুজুর দিয়ে দিতেন। তো ওই এলাকাতে যে মসজিদে হুজুর নামাজ পড়াইতেন ওইখানে প্রত্যেক সপ্তাহ শুক্রবার মসজিদের জন্য কালেকশন করা হতো, যে মসজিদের উন্নয়নের জন্য। ওইখানে আমার গলার কণ্ঠস্বর ভালো ছিল বলে আমি গজল গাইতাম এবং কোরআন তেলাওয়াত করতাম, ওইগুলি শুনে মানুষ আমার প্রতি একটা আস্থা, বিশ্বাস, মায়া, মহব্বত জমে গেল পুরোটা এলাকার মানুষ। হুজুরকে যদি কোনো জায়গাতে কোনো বাড়িতে দাওয়াত দিত তো আমার কথা বলতো যে আপনি সাইফিকে সাথে নিয়ে আসবেন, ছোট্ট ছেলেটাকে সাথে নিয়ে আসবেন।
তখন কেমন লাগছে? আগে তো 2-3 বার পালালেন, এবার কেমন মনে হচ্ছে?
না এখন মনে হচ্ছে যে আমি পড়তে পারবো, আমার একটা আগ্রহ।
কিভাবে ওই সময়কার জীবনটা একটু বলেন তো, একটু আগে তো শুনলাম যে কষ্ট হচ্ছে, ভোরবেলা উঠতে হতো।
ওইখানে আসার পরে যেমন মনোরম পরিবেশটা অন্যরকম, তিতাস নদী ছিল যেটা আমরা পানি, আমার এলাকাতে পানি নেই, পানি ছিল যদি বিশাল বড় হাওর নেই আর কি। তো ওইখানে আসার পর দেখলাম অনেক পানি, একটা সৌন্দর্য পরিবেশ, ছেলেদের কথাগুলি ভিন্ন, আমার কথা অনেকে বুঝে না, সিলেটি ছেলে বলে আমাকে এরকম ভাবে
অঞ্চল ভেদে।
তারপরে খাবার গুলি আবার মানসম্মত অনেক ভালো, সবাই সিলেট থেকে আসছে বলে সিলেটি ছেলেটা খুব ভালো, ও আমার কাছে নিতে চায়, আর তুই দাওয়াত বেশি পড়তবি দেয়, ওইখানে আমার একটা ইনকামের
চোর ছিল।
হুজুরের সাথে দাওয়াতও গেলে 50 টাকা হুজুরকে দিলে আমাকে 20 টাকা দিত, অথবা আমাকে দিত, এরকম একটা টাকার ক্ষেত্রে তো একটা মায়া মমতা জমে গেছে একটা, যে আমি পড়তে পারবো এখানে, আমি পড়ালেখা করতে পারবো। হুজুর আমাকে সবসময় তালিম দিতেন যে তোরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তুই পারবি, আমার দোয়া আছে তোর সাথে, সবসময় বলতেন। পরবর্তীতে এখানে ওই মন জমে গেল, তখন আমি গজল মাইকে পড়তাম, শুনাইতাম। আমি এক সপ্তাহ যদি ওইখানে কালেকশন না করতাম দেখা যাচ্ছে যে 400-500 টাকা হয়, আর আমি যেদিন মাইকে বসতাম ওইদিন দেখা যাচ্ছে 1000 ছাড়িয়ে যায়।
মানে আপনি মাইকে গজল গাইলে সেদিন চাঁদার পরিমাণ?
হ্যাঁ, চাঁদার পরিমাণ বেশি।
আজকে আমরা গজল বোধহয় শুনবো আমরা বেশ কয়েকটা।
জি ইনশাল্লাহ আমি শোনাবো। তো ওই সবাই আসতো, এবং যাদের মা বাবা এই দুনিয়াতে নাই, দানের ক্ষেত্রে হয়তো আপনার আব্বা আম্মুর কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিতে পারেন, এই হিসাবে আপনার আল্লাহর ঘর মসজিদে দান করেন, টাকা দান করেন, এই দানটা আপনার কেয়ামতের দিন হয়তো নাজাতের উসিলা করতো, এই হৃদয় বিদারক কথা যদিও বাস্তব কথাগুলি, তখন মানুষের মন গড়লে কিন্তু সেই কথা শুনে একটু বাড়িয়ে দেয়। এবার ওইখান থেকে হুজুর আমাকে কিছু খরচার টাকা দিতেন, টেন্থ ওই টাকাগুলো আমি জমাই রাখতাম। আস্তে আস্তে অতিক্রম হয় পনেরো পাড়া বিশ পাড়া, আমি মুখস্থ করে ফেলছি, আমাকে প্রতিযোগিতা হুজুর পাঠাইছে বিভিন্ন জায়গাতে, এখান থেকে পুরস্কার আনছি। আনার পরেতে যেই মাদ্রাসাটা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে, ওই মাদ্রাসাটা গন্ডগোল লেগে এটাও আবার বন্ধ হয়ে গেছে। তো এই টাকাগুলো আমরা কালেকশন করতাম মাদ্রাসার জন্য, মাদ্রাসার আয় উন্নতির জন্য। তখন মাদ্রাসাটা ছিল ইন্ডিয়ার চতুর্দিক পেছানো, যে পনেরো বিশ জন ছাত্র ছিল ওই পনেরো বিশ জন ছাত্রগুলি আমরা বিভিন্ন এলাকাতে যাইতাম, গিয়ে বলতাম যে আমরা একটা মাদ্রাসা আছে ওইখানে আল্লাহর রাস্তা আপনারা যেমন পারে ধান দেন। তো মানুষগুলো আমাদেরকে ধান দিত, এগুলি করে প্রায় আমরা সতেরো মন ধান জমাইছিলাম।
আচ্ছা, তখন বয়স কত ছিল? বারো তেরো বছর বয়স ছিল আপনার?
জি জি, এরকম ধানগুলি আমরা সবাই মিলিত একত্রিত মাদ্রাসার উন্নয়নের জন্য তুলছিলাম। তো ওই মাদ্রাসাগুলি তারা চাইছিল যে মসজিদের উন্নয়নে কাজে লাগানোর জন্য,
ধান বিক্রি করে সেই টাকাগুলো দিয়ে কিছু উন্নয়নমূলক
কাজ করার জন্য। তো হুজুরের ইচ্ছে ছিল মাদ্রাসা কাজ করবে, আর এলাকাবাসীর ইচ্ছে ছিল যে মসজিদের কাজ করবে।
আচ্ছা,
ওইটা নিয়ে একটু কথাবার্তা বলে একটা বিবাদ হয়ে গেল পরিচালক, যারা মাদ্রাসা এবং মসজিদ নিয়ন্ত্রণ করে নাকি তাদের মধ্যে। হুজুরে বলল যে আমার ছাত্রদেরকে দিন রাত পরিশ্রম করে একটা ধানের বোঝা অনেক ওজন, চল্লিশ কেজি তাকে আনতে পারে না, অনেক কষ্ট করে এখানে আনছে, আর আপনারা বলতেছেন মসজিদের কাজে লাগিয়ে দেবেন, এটা তো অন্যরকম কথা, আমার মাদ্রাসা কি হবে। সেটা কথোপকথন হওয়ার পরে দেখা যাচ্ছে কি হুজুর বলছে আমি এখানে চাকরি করব না, আমি অন্য জায়গাতে দেখব, আপনারা আমাকে বিদায় দিয়ে দেন। হুজুর এখান থেকে যাওয়ার পর ওই সাথে করে আমার নিয়ে গেলেন পাঁচশো, ওইখান থেকে আরেকটু দূরে ওইখানে মাদ্রাসার, ওইখানে আমি যেখানে হাফেজ হয়েছি, তখন ওইখানে ছাত্র প্রচুর ছিল, প্রায় ত্রিশ থেকে চল্লিশ জনের মতো ছাত্র, লজিং এর কোনো অভাব ছিল না, আমি নিয়মিত পড়ালেখা করতেছি, হুজুর আমাকে বিভিন্ন প্রতিযোগিতা পাড়েছে, বাড়িতে আসতেছি যাইতেছি, মন টোটালি হাফেজ হবই, এটা প্রতিজ্ঞা আমি ভিতরে নিয়ে নিছি যে ইনশাল্লাহ হব। তো প্রতিযোগিতার মাধ্যমে যখন এই বিভিন্ন জায়গাতে অ্যাওয়ার্ড আমি আনছি, অনেক বই, অনেক অনেক ধরনের
মানে পুরস্কার অনেক পেয়েছেন জীবনে।
জি জি অনেক। তো তৎকালীন সময়ে প্রায় আমার হেফজ পড়তে, হাফিজ কমপ্লিট করতে আমার অনেক দেরি হয়ে গেছিল, যেটা ওই পিছনে পড়ে অনেক সময় দেখা যাচ্ছে কি দুষ্টুমি করার কারণে ভুলে যেতাম। আবার
নতুন এই যে মাদ্রাসা যেখানে পড়তেন সেখানে তো একটা ব্রেক হলো, তারপর আবার ওই ব্রেক থেকে শুরু করলেন নাকি?
ওই ব্রেক থেকে শুরু করছি, কিন্তু পিছনে কিছু পড়া ভুল থাকার কারণে
একটু দেরি হলো।
হ্যাঁ, একটু দেরি হলো। এমনি হাফেজ হইতে গেলে টোটালি আপনার সবার লাগে তিন বছর, কিন্তু আমার লাগছিল পাঁচ বছর। যখন আমি আঠাশ পাড়া পড়ি আর দুই পাড়া যখন আছে আমি হাফেজ হয়ে যাব, তখন আমার লাইফে সবচেয়ে বড় একটা দুর্ঘটনা ঘটে যায়।
আরো একটি দুর্ঘটনা। প্রিয় শ্রোতা, আমরা শুনেছি এর মধ্যেই যে ও বেশ কিন্তু ঘটনা বহুল একটা জীবন পার করে এসেছে। ওর যে ছোট বয়স তার মধ্যেই ও দুবার মাদ্রাসা থেকে পালিয়েছে, বেশ ঘটনা বহুল একটা জীবন কিন্তু আমরা শুনছি। এর পরে আরো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, সেটা আমরা এখনো জানি না সেই ঘটনাটা অথবা সেই দুর্ঘটনাটা কি, সেটা আমরা শুনবো ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসে। কিন্তু আমরা জানি না ওর জীবনের আজকের কি কারণে এই গল্পটাও এখানে বলতে চলে এসেছে। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে আমি সবাইকেই বলবো যে প্রত্যেকটা জীবনেই একটা গল্প থাকে, এবং আমরা চাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে উঠে আসুক সেই গল্পগুলো। আপনি আমাদের ফোন করতে পারেন 09613892892 এই নম্বরে। এছাড়া আপনি চাইলে ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradio89.2fm। সেখানে আজকের শো এর একটি পোস্ট দেওয়া রয়েছে, এবং সেখানে আমার পেজ অর্থাৎ আরজে সেতু এই পেজটি ট্যাগ করা আছে। আপনি সেখানে গিয়ে আরজে সেতু পেজটিতে লাইক দিয়ে আমার মেম্বার হয়ে যান, এবং সেখানে আমার সাথে যোগাযোগ করে আপনি অনুষ্ঠানে আসতে পারেন। সাইফি আছে, এবং সাইফির জীবনের গল্প আমরা শুনছি, যেই দুর্ঘটনা ওর জীবনে ঘটে গেল আমরা সেটা শুনবো, কিন্তু ছোট একটা বিরতি নিয়ে তারপরে ফিরে এসে। শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ছোট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজে সেতু আছি আপনার সাথে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আমরা ছিলাম সাইফির জীবনের গল্পে। আমি আর বেশি কথা এখন বাড়াচ্ছি না, গল্পে যে মুহূর্তে আমরা বিরতিটা নিয়েছিলাম সেখানে ওর জীবনে একটা সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে গেল, সেটা কি আমরা কেউই জানি না। চলে যাচ্ছি সাইফির কাছে। সাইফি, তারপর
ঘটনাটা এরকম ছিল, আমি তো বাড়ি থেকে লেট করে আসার পরে হুজুর আমার সাথে কোনো কথাবার্তা এই কারণে বলেন নাই যে আমি তো হুজুরের খুব প্রিয় ছাত্র ছিলাম, হিসাবে আমি মাদ্রাসাতে আসার কথা আগে ছিল। তো এই বিষয়ে আমাকে কিছু তালিম দিলেন যে তোকে আমি এত পছন্দ করি।
মানে এক সপ্তাহ লেট মানে কি আপনি বাড়িতে গেলেন?
হ্যাঁ, মাদ্রাসা বন্ধ ছিল।
মাদ্রাসা বন্ধ ছিল, যখন আপনি আঠাশ পাড়া পড়ে কমপ্লিট করলেন, দুপাড়ার মাত্র বাকি, সেই সময়টাতে আপনি একটু বাড়িতে গেলেন।
বন্ধ ছিল, একটা ছুটি ছিল, ছুটির কারণে বন্ধ হয়ে গেল, সবাই চলে আসছে কিন্তু আমি পনেরো দিন পরে আসছি। তো হুজুরের কথা হচ্ছে আমি তাকে এত পছন্দ করি, তাকে সবসময় আমার পাশে বসে পড়া শুনি অথবা কাছে নিয়ে যায়, মানে ওই ছেলেটা দেরিতে আসবে এই বিষয় নিয়ে হুজুর আমার সাথে কোনো কথা বলেন।
একটু কষ্ট পেলেন উনি মনে মনে?
রাত্রে অনেক তালিম আমাকে দিলেন, দেওয়ার পরে আমি নিয়ত করতেছি যে মাপ চাইব, ভুল করে ফেলছি। তো এই দিন একটু বৃষ্টির দিন ছিল, হুজুরের এরকম তালিম দেওয়ার পরে আমি বাহিরে গিয়ে আলামিন নামের একটা ছেলে ছিল ওর কাছে একটা বই চাইছিলাম ফোন দিয়ে, আমি যে বিভিন্ন ওলিদের জীবনী এবং অনেক আলেম ওলামাদের নাম্বার এখানে ছিল। তো আমি ফোন দেওয়াতে অনেকটা ছাত্র দেখছিল।
মানে ফোন দিলেন কাকে?
আলামিন নামের ছেলেটাকে।
আলামিন নামের ছেলেটাকে
আমাকে যাতে বইটা দিয়ে দে। আলামিনকে ফোন দেওয়ার পরে সবাই ঘুমায় গেছে আর নীরব একটা পরিবেশ, মেঘলা দিন ছিল। তো আর মাদ্রাসাটা ছিল তখন দুই তালা আর উপরে ছাদের গেট খোলা ছিল। তখন মাদ্রাসার ভিতরে চোর ঢুকলো, আমরা কেউই জানি না, আমাদের পাঞ্জাবি যতগুলি ছিল ভালো ভালো জিনিসগুলি প্যাকেট করে নিয়ে মাদ্রাসার থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন আমি যদি আলামিনকে ফোন দিছিলাম তো চুরি করার উদ্দেশ্যে ফোন দিছি নাকি আমি তাকে ফোন দিব কেন কোনো মানে হয় না।
মানে আপনি আলামিনকে ফোন দিলেন তো বইয়ের জন্য?
জি, বইয়ের জন্য।
কিন্তু আপনার অন্যান্য সহপাঠীরা ভাবলো যে আপনি এবং আলামিন মিলেই চুরির প্ল্যানটা ফোনে করেছেন?
ফোনে করেছি যে রাত্রে আসার কথা আমি বলেছি, আসলে পরে আমরা চুরি করব, এরকম একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে গেল। পরবর্তীতে ওই যে দানের বিষয়টা নিয়ে যে হুজুরের সাথে ঝগড়া হয়েছিল, যে দিগত মাদ্রাসার থেকে হুজুর যে চলে আসছে বিদায় নিয়ে আগের মাদ্রাসায়, ওইখানের মধ্যে মাহফিল হয়েছিল, তো ওই এলাকার মানুষগুলো আমাকে তো চিনত, তারা বলছে যে হুজুর আপনি আসবেন সাথে করে সাইফিকে নিয়ে আসবেন। আমাকে ওই দিনটাতে হুজুরে বলছেন তুমি ওইখানে চলে যাও আর আমি রাত্রে আসতেছি। তো ওই ফাঁকটার মধ্যে তারা বলল যে আলামিন ওই চুরি করছে আর আজকে যেহেতু সে মাদ্রাসাতে নাই, এখানে চলে গেছে আগের মাদ্রাসায়, সম্ভবত মালাপালগুলো নিয়ে এই পাচার হয়ে গেছে।
মানে ঘটনাটা ঠিক, ফোন করলেন আপনি ওকে, সবাই ধরে নিল যে চুরির জন্য ফোন করলেন, চুরি হয়ে গেল, তারপরে আপনি আবার চলে গেলেন আগের মাদ্রাসায়, সবাই মনে করলো যে আপনি চুরি করে ওখানে মাদ্রাসা মানে নিয়ে চলে গেলেন। প্রিয় শ্রোতা, আমরা সবসময় বলি যে জীবন আসলেই কখনো কখনো নাটকের চেয়েও বেশি নাটকীয়। এই যে ছোট একটা ঘটনা ওর জীবনে ঘটলো যেটার সাথে কোনোভাবেই দায়ী নয়, হয়তো এই ঘটনাটাই ওর জীবনটাকে আজকে অন্যদিকে নিয়ে গেছে, আমরা জানি না। হ্যাঁ, তারপরে
তো ওই মাদ্রাসার মাহফিলটা শেষ করে আমার বর্তমান মাদ্রাসাতে আমি আসলাম। আসার পরে ছাত্রগুলো বলতেছে যে আমি চুরি করছি, আমি ওই আলামিনকে সাথে করে নিয়ে সকল পাঞ্জাবি চুরি করছি, টাকা পয়সা চুরি করার পরে রশির মাধ্যমে দুতালার থেকে আলামিনের কাছে যেছে, আলামিন নিয়ে ওইখান থেকে ফুরছে।
আচ্ছা,
তখন ছাত্রগুলো হুজুরদেরকে বুঝাইতে থাকলো এবং ছোট হুজুর একজন ছিলেন, পুরা বিশ্বাস করে ফেলেন যে আমি কাজটা করছি। তো আমাকে বিভিন্ন ছাত্ররা চুর বলে সাব্যস্ত করে আমাকে খাইতে গেলে দেখা যাচ্ছে কি আমাকে ইনসাল্ট করে তারা এভাবে বলে। তো আমি হুজুর, আমার যে হুজুর ছিলেন যিনি আমাকে মায়া করতেন, ওনার কাছে এই জিনিসটা জানানোর পর হুজুর বলতেছে তুই যদি না করিস থাকিস তাহলে তোকে কেন বলবে তারা, এত সন্দেহ কেন তোর প্রতি জন্মাবে, হয়তো তুই এমন কোন কথা এমন কোন কাজ করছিস যার কারণে তুই তাদেরকে দুষতেছে। মানে হুজুর এখন বিশ্বাস করে ফেলছে এই বিষয়গুলি। অনেকে আছে না যে হারানো জিনিস হারাইয়া গেলে ফিরত পাওয়া যায় বিভিন্ন তাবিজের মাধ্যমে অথবা জিনের মাধ্যমে পাওয়া যায়, তখন আমরা কুস করতে থাকলাম যে কার কাছে গেলে পরে এই জিনিসটা সমাধান পাওয়া যায়। কয়েকজন ছাত্র মিলে আমাকে সাথে করে তারা নিয়ে গেল, কারণ আমাকে একা তারা ছাড়তে চায় না। কেন ছাড়তে চায় না? যে জিনিসগুলি চুরি হয়েছে সেই জিনিসগুলি আর তারা আমার কাছে পাবে না।
কোথায় পাঠাতে চাচ্ছিল বা
তারা আমাকে সাথে নিয়ে ওই হুজুরের কাছে যাবে
যাবে
ওইখানে নাকি ডিম রে হাত দিলে পরে যিনি চুরি করছে হাত লাগালে পরে ডিমটা ফাইটা যাবে, উনি বুঝতে পারবে যে হে ওই চুরি করছে।
এই ব্যাপারগুলো জানি না আমি, কুসংস্কার কিনা
আমি তো করিনি, আমার ভিতরে একটা আছে এর।
না, এই ব্যাপারে আপনি কি বলেন?
না, বিশ্বাস করা হয় না।
এরকম অনেক কুফরি কালাম আছে, তারপরে চাল পরা খাওয়ালে রক্ত বের হয়ে আসে, এর অনেক কিছু শুনি, কিন্তু আসলে আদতেই এগুলোর কোন অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। কেন আমার অনুমানের উপর ভিত্তি না করে আপনার গল্পের উপর নির্ভর করি।
তো যাওয়ার পরে ওরা তো আমাকে একা বাথরুমে যদি যাইতে হয় পিছনে একজন দাঁড়ানো থাকে, তো আমি কি করি নামাজ পড়তে যে যাবো, নামাজ পড়ার সুযোগটা তো আমাকে,
মানে আপনাকে খুব গার্ডের মধ্যে,
খুব একদম কড়া গার্ডের মধ্যে, গোসল করতে গেলে হুজুরের আদেশ আছে যে ওর সাথে সবসময় তোমরা থাকবা। যিনি তাবিজ করে যাওয়ার পর উনি বলছে যে একজন একজন করে আসবা, ডিমের মধ্যে হাত দিবা, যে চুরি করছে ওর হাতে লেগে যাইবা,
মানে ডিমটা ফেটে যাবে। আচ্ছা,
তো সবাই যাওয়া শেষ, লাস্টে আমি যাব, আমি হাত দিয়েছি ভয়ে, তারপর নিজের ভিতরে একটা ভয়, যদি আল্লাহ নাই করে পরীক্ষার জন্য তো ফাইটা যাইতে পারে, তখন তো আমার অস্তিত্ব আর ঠিক থাকবে না। ছাত্রগুলো তো এমনিতে আমাকে কবিল ইনসাল করতেছে, আরো করবে, আর শিক্ষকের কাছে বলবো কি আমার মা বাবাই আমাকে বলবে কি যে ছেলে সন্তানকে পাঠাইছি কি চুরি করার জন্য। তখন এরকম একটা মনোভাব আমার ভিতরে আসলো, আমি আল্লাহর নাম তো সবসময় জপতেছি, আমি হাত দিলাম। তখন তারা মন্তব্য করতেছে এখনই ডিমটা ফাটবে, এখন ডিমটা ফাটবে, ওই তো চুরি করছে, ছাত্রগুলি বলতেছে মিজান জুবায়ের ছিল যারা। তো আমি হাত দিলাম, ডিমটা ফাটে নাই।
আচ্ছা,
উনি বলছেন না উনি চুরি।
আমি যে বেশ একটা দমবন্ধ পরিস্থিতিতে ছিলাম, শেষ পর্যন্ত আপনার হাতে ডিমটা ফাটেনি?
না ফাটেনি, ওইখান থেকে আসলাম, চলে আসার পরেতেই তারা তো বিভিন্ন ভাবে, আমি আর সহ্য করতে পারতেছি না ভাই বোন, আমার খাবার খাইতে গেলে তারা আমাকে এরকম বলতেছে, চোর বলে সম্মতি দিতেছে, আমি মানে কোনো কাজে আমি শান্তি পাইতেছি না। তখন আমি
ডিমটা তো ফাটলো না আপনার হাতে, তারপরেও কেন চোর বলে আপনাকে?
আমি জানি না, আমি জানি না, আমি ওইখান থেকে, তারা সবসময় আমাকে এরকম দোষ দিচ্ছে যে আমি করছি, আমি না ছাড়া আলামিন কেন? আর তৎকালীন পর থেকে আলামিন কোন সময় আমার সাথে যোগাযোগ করতো, আমিও করি নাই তার সাথে।
আলামিন কি থাকতো? অন্য মাদ্রাসায় পড়তো?
হ্যাঁ, অন্য মাদ্রাসায় পড়তো। তো পরবর্তীতে আমি মাদ্রাসায় তাদের একসাথে আসার পরে খাইতে গেলে ওরা আমাকে বলতেছে যে ছুরে খায়, পড়া নিয়ে যদি হুজুরের কাছে যায় হুজুর আমাকে আগের মতন দেখে না, পড়া পেস লাগলে ভুল হলে ফিরে যায়।
হুজুরও বিশ্বাস করলো আপনি চুরি করেছেন?
হ্যাঁ, হুজুরও বিশ্বাস করে।
কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, যে ডিম ফেটে যাওয়ার উপর নির্ভর করে তারা ডিসিশন নেবে, সে ডিমটা তো ফাটলো না আপনার হাতে, কিন্তু তারপরেও কেন মানে আপনাকে চোর বলেই যাচ্ছে?
আমিও জানি না।
আচ্ছা প্রিয় শ্রোতা, আমরা প্রায় কিন্তু দেখি আমাদের আশেপাশে, অর্থাৎ আমাদের সমাজে, যে একটা ভুল সিদ্ধান্ত বা একটা মানুষকে ভুলভাবে জাজ করে বা বিচার করে তার উপর একটা কিছু চাপিয়ে দেওয়া, তাতে করে তার জীবনটা কিন্তু অনিশ্চয়তার দিকেই চলে যায়। আর আজকে মনে হচ্ছে সাইফির জীবনের গল্পেই এমন কিছু করতে যাচ্ছে, সেটা আমরা জানি না, দেখি এর পরে কি হয়। হ্যাঁ সাইফি,
পরে আমি আমার বাড়িতে ফোন দিয়ে এই কথাগুলি বলতেও পারতেছি না, আমার আব্বা তো খুব রাগে মানুষ, আসার পর একটা বিভ্রান্ত ঘটনা ঘটে যাবে। লজিং এ যাওয়া পর্যন্ত আমার নিষেধ করে দেওয়া হয়েছে যে তুমি বাহিরে মাদ্রাসার দেওয়ালের ভিতরে থাকবা, বাহিরে তুমি কোথাও যাওয়া তোমার জন্য নিষিদ্ধ, একটা বন্দি জীবন যাপন। আর এর ভিতরে আমি মসজিদে যাইতাম নামাজ পড়তে, আল্লাহর কাছে বলছি যে আল্লাহ এই চুরের জীবন থেকে আমাকে মুক্তি দেন, আমি আমি যাতে চুরের জীবন না নিয়ে না মরতে পারি, এরকম একটা অনুভূতি। আর আমার যে ছোট শিক্ষক ছিলেন উনি বলছেন যে চুরের জীবনে আবার দোয়া কিসের, এই দোয়া করলে কোনো কাজ হইব না। খুব কান্না করছি রাত্রে পর্যন্ত, আমার কান্না করতে করতে মসজিদে ঘুমাই গেছি, মাদের সাথে ঘুমাইতে পারি না এরকম। তারপর থেকে হুজুর আমাকে নিষেধ দেওয়া হলো যাতে আমি বাহিরে না যেতে পারি। তো এই তিস্কার নিয়ে আমি ভাবলাম হয়তো আমি মাদের সাথে থেকে চলে যাব। একদিন আসরের পরে আমি মাদের সাথে থেকে চলে যাওয়ার মতো একটা ফ্রেন্ড নিয়েছি যে আমি ভাইকে মাদের সাথে চলে যাব। আবার ভাবতেছি যে চলে যাই, তারা আবার নিশ্চিত ভাববে যে আমি চুরি করছি। তখন ওই জুবাইয়ের আমি দৌড় দিচ্ছি, দৌড় না হাইটা যাইতেছি, আর ও ভাবছে আমি ভাইকে চলে যেতেছি মাদের সাথে থেকে। এ বলতে সাইফি দাঁড়া তুই কোথায় যাইতেছি? আমি তোকে কেন বলবো আমি যে আমি কোথায় যাবো? তোকে হুজুরে ডাকতেছে, বড় হুজুরে তুই যাইতে হবে। আমি বলছি না আমি যাবো না, তোর কোথায় আমি কেন যাবো? তখন আমি দৌড় দিছিলাম, তারা ভাবতেছে আমি দৌড়ে ফলাই যাবো, তখন আমাকে দৌড়ে আনলো। আসরের পর টাইমটা ছিল ভাই, আনার পর আমাকে সাদের উপরে নিয়ে গেল, মিজান জুবায়ের আর ফরিদ ওরা নিয়ে গেল।
মানে এরা কি সবাই আপনার সহপাঠী?
হ্যাঁ, আমার একসাথে পড়ালেখা করে, কিন্তু কেউ আমার সাথে এখন নেই, সবাই জানে যে আমি চুরি করছি। আমাকে এরকম উপরে ওঠার পরে আমাকে তারা বাঁশ, বড় বাঁশ দিয়ে আঘাত করতে শুরু করলো। তখন আমাকে ওই কারণে পিটাইছে যাতে আমি শিখার আসি যে আমি যাতে চুরি করছি।
আচ্ছা,
আমাকে একটা এই ভারি দিছি পায়ের মধ্যে, পাটা কাইটটা লাল হয়ে গেছে, রক্ত বাইর হইতেছে পা দিয়া। পরবর্তীতে আমাকে দুই হাত রশি দিয়ে বাঁধলো, দুই হাত রশি দিয়ে বাঁধার পরে আমার পায়ের মধ্যে লাগালো, এখন যে গ্রিল মুরগগুলি যে রান্না করা হয় না ওইভাবে করে আমার মাথা নিচের দিকে।
আপনি শান্ত হন, মানে আমি আমি ঠিক বুঝতে পারছি, মানে আপনার সহপাঠীরা, একে তো আপনার উপরে চুরির বোঝা যেটা আপনি করেননি, তারপর আপনাকে আবার জোর করে স্বীকার করানোর জন্য মারধর করা হচ্ছে এবং অমানসিক ভাবে মারধর করা হচ্ছে আপনাকে।
আমার কথা হচ্ছে আমি যদি দোষ করে থাকি আমার শিক্ষক আমাকে মারবে, ওরা তো মারার কোনো প্রয়োজন নাই। আমাকে যখন পা গুলি নিচে দিয়ে আর দুই তিনজন ছেলে ভিডিও করতেছে ওই জিনিসগুলি,
ভিডিও করা হচ্ছে জিনিসটা,
জি, তারা বিভিন্ন জায়গাতে ছড়াইয়া দিবে। আমাকে পায়ের তালকাতে মানে পায়ের খেতে এত মারা মারছে, আমি হাঁটার মতন কোনো ক্ষমতা আমার ছিল না।
কতজন মিলে মারলো আপনাকে?
চার পাঁচ জনের মিলে মারছে। আমার আমার পিছনের পাচাগুলি এত মার মারছে আমি বসতে পারি নাই, আমি চার দিন পর্যন্ত হাঁটতে পারি নাই, আমাকে ঘুমাইতে গেলে পাগলের মতো পায়ে ঝিনঝিল বাঁধা রাখা হয়েছে। আমি যাতে কোথাও না যাইতে পারি, আমি ওই পাশ থেকে ওই পাশে করণ দিতে পারি না আমার বাড়ির আঘাতের কারণে।
প্রিয় শ্রোতা, আপনারা কান্নার শব্দ পাচ্ছেন, মানে ছোট একটা বাচ্চা, কত বয়স হবে তার, মাদ্রাসাতে পড়াশোনা করছে, সে অনেক আশা নিয়েই বাড়ছে যে হয়তো সে একদিন হাফেজ হবে। এর মধ্যে চুরির অপবাদ, তারপর মার খাচ্ছে, সে পাঁচ ছয় জন মিলে তাকে মারছে। দেখা যাক কোন দিকে যায় গল্পটা। সাইফ, একটু শান্ত হন আপনি।
পরবর্তীতে আমাকে একটা রুমে দেওয়া হলো, ওই রুমের মধ্যে যে গ্রিল থাকে না, যে জানলার যে গ্রিল, ও গ্রিলের মধ্যে আমাকে এইভাবে হাত উজ্জ্বলে দুই হাত বাঁধা হলো, আর পা বাঁধা হলো, পাকে একত্রিত করে বাঁচছে আর দুই হাতরে দিছে, এভাবে করে দুই হাত বাঁধার পরে জালি বেত লম্বা বেত দিয়ে মারতে মারতে আমার লুঙ্গি পর্যন্ত খুলে ফেলছে। আমার লিঙ্গ থেকে বাড়ি পড়ছিল, অনেক রক্ত পর্যন্ত ধরছে। আমি কারো কাছে কিছু বলতে পারি নাই, আমাকে ভাত পর্যন্ত তারা খাইতে দেয় নাই। আমার অনেক অনেক কষ্ট হইতো, তখন আমি সবাই ইনসাল করত মাগরিবের পর থেকে নিয়ে সবাই, তখন আমি কান্না দিন রাত। আমার একটাই স্বপ্ন, আল্লাহ তুমি যদি আমাকে মুক্ত না দেবে আর কেউ মুক্ত করতে পারবে না। আমি দিন রাত কান্দতে থাকি, আল্লাহ আমাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো, উদ্ধার করো, উদ্ধার করো। পরে নামাজ পড়তে দেখে ওই দিন রাত্রি তারা তিন চার দিন যাবত আমাকে শিকল পায়ে বাইদা ঘুমাইতে দিছে, যাতে রাত্রে উঠে আমি ভাই মাদ্রাসা থেকে ফলায়ন করে না আসতে।
মানে এত মারলো, তারপরে আপনাকে পায়ে শিকল বেঁধে রাখলো?
শিকল বেঁধে রাখছে। তো আমার শিক্ষক আমাকে দেখতে যায় না, আমার শিক্ষককে আমি অবগত করছি যে হুজুর ওরা তো আমাকে মায়ের দূর করছে, হুজুর কিছু বলেন। আমি বলছে যে তোমরা কেন তাদের উপরে হাত তুলবা, তোলার মতো অধিকার তো আমি তোমাদেরকে দেই নাই, তোমরা কেন দিবা, দোষ করে থাকলে আমি ওকে তোষার করব। তো তখন আমি থাকলাম, থাকার পরে কিছুদিন আমার আর সহ্য হচ্ছে না, তখন আমি বাড়িতে ফোন দিয়েছি আমার আব্বুকে, আব্বু এই অবস্থা। এর আগে আরেকদিন রফিক নামের একটা ছেলে ছিল, ওই রফিক ছেলেটাও আমাকে ওই যে চুরির দায় বিষয়টা নিয়ে আমার কানে একটা ঘুষি দিয়েছিল, ভীষণ জোরে কানটা ফাইটা রক্ত আসছিল। আমি এই কানটাতে এখনো কম শুনি। আমার ও মারছিল খেলায়, অনেক মুড়াই ছিল আমার, কিন্তু আমার আটকালের মতো কেউ ছিল না, সবাই শুধু তাকায় তাকায় দেখতো। আমাকে জুড়ে টালা দিছিল, আমি দেওয়ালের মধ্যে লাগিয়ে মাথাটা আবার আসতে হলো, অনেক ফুই লাগিয়েছিল, কেউ কি করে নাই। পরে অনেক কান্না করছে, আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও। ওই রফিক ছেলে এবং জুবায়ের ছেলেটা আমি আব্বার কাছে ফোন দেওয়ার পরে আমার আব্বু নিয়ে আমি মাদ্রাসার থেকে আমার চলে আসছে, আর পড়ালেখা আমাকে করাবে না।
পুরো ঘটনাটা জানালেন বাসায়?
হ্যাঁ, বাসায় জানানোর পর আর আমার আম্মা দামাজের মধ্যে শেষ দেখত অবস্থায় পড়ে রয়েছে, শুনাইছিলাম, আমি শুনাই নাই। হাফেজ নামের একটা ছেলে ছিল, ও ফোন দিয়ে বলছে যে আপনার ছেলে তো এই অবস্থা, খুব মারামারি করছে। আমার আম্মা আমি শুনছি, আমাকে আমার আমার আফুরা বলছে যে এই ঘটনা শোনার পর থেকে আম্মার খানে ঘুম নাই, আম্মা নামাজের শেষ দাতে পুড়ে রয়েছে, জানলে আমার ছেলে আমার কাছে আমার ফিরাইয়া দাও। আমি সকালবেলা হাঁটতে পারতাম না, আমাকে দুইজনে দাঁড়াত করে নিয়ে বাথরুমে নিয়ে তো আমার উপরে তুলে নিয়ে আসতো।
তারপরে ওখানে আপনার থাকতে হচ্ছিল যখন?
এক সপ্তাহের মতো আমি থাকছি, এক সপ্তাহ থাকার পর আমার আব্বু ওইখান থেকে নিয়ে আসেন। পরবর্তীতে ওই যে রফিক, জুবায়ের এবং মিজার, যারা তিন ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর কাছে, যারা অযত্র নির্যাতন করে নির্যাতন ব্যক্তির দোয়া কবুল হয়, এবং মা বাবার দোয়া এবং মুসাফিরের দোয়া, তখন আমি কাঁদছিলাম, হয়তো আল্লাহর প্রতিদান আল্লাহ আমাকে দিছেন। জুবায়ের ছেলেটা মাদেশার মালিকের বাসাতে পায়রা চুরি করতে গেছে, কবুতর ধরা খেয়ে ফেলছে,
মানে যারা মারছিল
তাদের মধ্যে একজন, ধরা খাওয়ার পরে ওর মালিকের বাসায় আটকে দিছে।
আচ্ছা আচ্ছা,
ওকে মার দূর করবে, আর ও ফলাইয়া আবার চলে আসছে। আর রফিক যে ছেলেটা আমাকে কানে তা আঘাত করছিল, ওই রফিক ছেলেটা আরেকজনের টাকা চুরি করতে গিয়ে ধরা খেয়ে গেছে মাদ্রাসা।
ঘটনাগুলো কি মানে আপনাকে মারার পর?
আমি মাদ্রাসা থেকে চলে আসার পর ছাত্রগুলির সাথে তো আমার যোগাযোগ তখনও আছে, হুজুর আমাকে বারবার বলে ছাত্রগুলির মাধ্যমে যে আলামিনকে বল চলে আসতে।
তারা বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেড়াচ্ছে, সেগুলো শাস্তিও পাচ্ছে,
এখনো তারা আমাকে ফোন দিয়ে আমার কাছে মাফ নেয় যে আলামিন আমাদের জীবনে বড় ভুল হয়ে গেছে। লাইনচেরা, সবাই লাইনচেরা, আমি দোয়া করছিলাম তখন আল্লাহ যে আমার
প্রকৃতি কিন্তু এমনই। আমি একটু থামাই আপনাকে, যে একটু আগেই আমি ভাবছিলাম আপনার গল্পের মধ্যে যে আপনি অপরাধ করেননি, কিন্তু একের পর এক শাস্তি আপনি পাচ্ছেন, হয়তো এই শাস্তি বা কষ্টটা পাচ্ছেন আপনি, এটা কোন দিকে গেছে আমি কিন্তু জানি না, কিন্তু যে কষ্টগুলো আপনাকে যারা দিচ্ছিল তারা কিন্তু তাদের শাস্তি পেয়ে গেছে। প্রকৃতি কিন্তু সবসময় এমনই যে অপরাধীকে যদি আমরাও ভুল করে ক্ষমা করে দেই, প্রকৃতি কিন্তু তাকে ক্ষমা করে।
এখনো আমি তাদের মাধ্যমে মাঝে মধ্যে ফোন দিলে যে তারা বলে জানালামিন আমাকে মাফ করে দেয়। আমি বলছি মাফ করার মালিক আমি না, আমার হাতে গড়া সুন্দর জীবনটা তোমরা নষ্ট করছো। আমি দশ জনের সামনে যদি কোরআন তেলাওয়াত অন্তত দশ জনের মধ্যে একজন আমি ছিলাম, এত একটা মানে ভালো পড়াচ্ছে, তোমাদের কারণে তো আমি আজকে ভালো করে হাফেজ হইতে পারি নাই। তোমরা যদি এই নির্যাতনটা আমাকে না করতে তাহলে তো আমি ভালো একটা হাফেজ হইতে পারতাম। আমি বলছি যে আমি যদি মাফ করে থাকি তৎকালীন সময়ে আমার চোখ দিয়ে যে পানি বের হয়েছিল ওই পানিগুলি তোমাকে মাফ দিবে না এবং কেমতের মাঠে তোমাদের জবাব তোমরা দিবে।
এটা খুবই সত্য কথা, চিরন্তন সত্য, একমাত্র সত্য।
তো ওই তখন আঠাশ পড়া মোটামুটি ভাবে ওই আঠাশ পড়া পড়ার ক্ষেত্রে কিন্তু আমার এই লাইফের ঘটনা,
মানে আঠাশ পড়া পড়ে আপনি বাড়িতে গেলেন এবং পনেরো দিন পরে ফিরলেন, তারপরের ঘটনা।
হ্যাঁ, এবার
কি হচ্ছে?
এরপরে আসার পরে আমার বাড়ির পাশে মাদ্রাসা হয়েছে।
আচ্ছা,
আব্বু আম্মুর আঠাশ ফেরা বলছে এখন তো আর পড়ালেখা বাদ দেওয়া যাবে না, পড়ালেখা করতে হবে, আর দুই পড়ার জন্য কি হবে, পড়ালেখা করতে হবে। আব্বা আম্মা চাচ্ছে, তো বাড়ির পাশে মাদ্রাসায় আমাকে ভর্তি করে দিল। ওইখানে আমি দুই পাড়া শেষ করছি, টোটালি ভাবে পুরা তিরিশ পাড়া খতম করছি।
মানে আপনি হাফিজ হয়ে গেছেন?
হাফিজ হয়ে গেছি।
বাহ বাহ। তো এখন কি আমরা একটু শুনবো আপনার কাছ থেকে কুরআন তেলাওয়াত?
জি অবশ্যই।
হাফিজের কাছ থেকে আমরা লাখ লাখ শ্রোতা আছে, একটু শুনতে চাই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم
ما شاء الله অনেক সুরেলা কণ্ঠ আপনার।
জাযাকাল্লাহ।
তারপরে আপনি হাফেজ কমপ্লিট হয়ে গেল, তারপরে?
কমপ্লিট হওয়ার পরে আমার আব্বু আম্মু চাচ্ছে যে জেনারেল লাইনে আমি কিছু পড়ালেখা করি। আলিয়ার লাইনে পড়ালেখা করার জন্য আমাকে আবার এক মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে, যেটা ওইখানে আরবি ইংলিশ অঙ্ক
শিখে
জেনারেল পড়াশোনার জন্য ওইখানে ভর্তি হলো। তো টোটালি ওইখানে যাওয়ার পর আমি এইটে ভর্তি হয়েছিলাম। তো এইটে ভর্তি হওয়ার পর যেই মাদ্রাসায় আমি ভর্তি হয়েছি,
মানে হাফেজদের জন্য একটু সুবিধা থাকে, এইট থেকেই আপনি ভর্তি হতে পারলেন?
পারবো, আমার তো পিছন দিকে আর থাকানোর কোন সময় না, পিছন দিকে আর পড়াটা সম্ভব হচ্ছে না, যার কারণে আমাকে ভর্তি করে দেওয়া হলো এইটে। তো ততদিনের সময় এইটে ভর্তি হওয়ার পরে আমাকে একদিন আমার শিক্ষকে বলছিলেন যে কোরআন তেলাওয়াত করার জন্য, তখন আমি কোরআন তেলাওয়াত করছিলাম সারা মাদ্রাসার ছাত্রদের সামনে, তারা সবাই আমাকে বাহা বাকু বলল যে এত সুন্দর কোরআন। তখন থেকে কোরআন তেলাওয়াত যেখানে যেভাবে অনুষ্ঠানে হোক আমাকে রাখা হইত এবং এসেম্বলি যে হইত প্রত্যেকদিন সকালে নয়টার থেকে অথবা পৌনে দশটার থেকে এসেম্বলি, মানে পারফেক্ট। আমি মাদ্রাসাতে বিশেষ কোনো অসুস্থ না থাকলে, থাকা মানে ভিন্ন কথা, তাহলে ওই মানে আসতেই হইতো মাদ্রাসাতে অন্তত কোরআন তেলাওয়াতের জন্য। মানে এরকম একটা জনপ্রিয় হয়ে মানে হয়েছিল আমাকে, শিক্ষকরা সামনে সবাই আমাকে সাপোর্ট করত। তো ইসলামী ফাউন্ডেশনের যেটা এইরকম ঘটনা হওয়ার পরে আমি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে গজলের পুরস্কার আনতাম, কোরআন তেলাওয়াতে আনতামই গজলের পুরস্কার আনতাম। তখন গজলের এক প্রতিযোগিতা যাওয়ার মাধ্যমে আমি এক শিল্পী গোষ্ঠীতে ভর্তি হয়েছিলাম, যেখানে আমি আলিয়াতে যাওয়ার পরে একটা শিল্পী গোষ্ঠীতে কোর্স নিতাম, সেখানে আমি গান করতাম, ইসলামিক গান করতাম, ইসলামিক সঙ্গীত শোনাতাম। তো ওইখানে আমাকে ভিজিটিং কার্ড করা হয়েছিল সংগঠন থেকে। তো আমি গজল গাওয়ার পর থেকে প্রথম ফার্স্ট আমি হওয়ার পরে তারা ঘোষণা করলো যে সাইফি এক নম্বর হয়েছে, এখন সে আপনাদের সামনে একটা গজল আবার নতুন করে পরিবেশন করবে। গজল শেষ করার পরেই আমি বললাম আমার নিজস্ব একটা একাডেমি আছে, আমি যেখানে শিখি, আমি একটা জেলার পরিচালক হিসেবে কাজ করতেছি, আপনাদের যদি কারো শিখার ইচ্ছে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তখন আমার বিজিনিং কার্ড অনেকে দিয়ে দিয়েছিলাম, অনেকেই দিছি, এর মধ্যে অনেকে ফোন দিত। একটা মেয়ে আমার সাথে ফোনে কথা বলতো, আপনি কি সাইফি ভাই, কেমন আছেন, আপনার কণ্ঠ অনেক ভালো, মানে প্রশংসনীয় যে কথাগুলি এগুলো। যখন তো আমার পড়ালেখা চলতেছে আলহামদুলিল্লাহ সব দিকেই ভালো, বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম আদে করতে পারতেছি, পড়ালেখা ভালোভাবে চলতেছে, কোনো সমস্যা নেই। তখন ওই সে আমাকে মাঝে মধ্যে ফোন দিত, অধিকাংশ সময় ফোন দিত, ফোন দিয়ে বলতো যে সাইফি ভাই আপনার কণ্ঠে একটা গজল শুনতে চাই, শোনান, আমরা তো মানে শিখতে আগ্রহী, কি করা যায়। আমি বলছি তো গজল সবাই শিখতে পারে, আল্লাহ এবং তার আসলে যেটা গজল শোনা তো ভালো, নিজে লিখেন ভালো কথা। তখন সে অতিরিক্ত ফোন দেওয়াতে তার দিকে একটু বিভিন্ন ভাবে
মনটা চলে গেল,
তারপর থেকে আগ্রহ, মানে আমার লাইফের সবচেয়ে বড় ঘটনাটার দিকে, যেটার কারণে আমি এবিসি রেডিওতে আসা, অতিক্রম জীবন পাল্টে যাওয়ার কারণটাই এইখান থেকে ঘটনাটা শুরু হচ্ছে।
প্রিয় শ্রোতা, আমিও এখনো জানি না যে এই ঘটনাটা ওর জীবনটাকে কোন দিকে নিয়ে গেছে, আমরা ওর ঘটনাটা ওর কাছ থেকে পুরোটা শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। বিরতি নেবার আগে প্রিয় শ্রোতা একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা জীবনেই রয়েছে এক একটা গল্প, এবং আমরা চাই এই গল্পগুলো উঠে আসুক আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনারা আমাদেরকে ফোন করুন, আমাদের ফোন করার জন্য যে নাম্বারটা রয়েছে মন দিয়ে শুনবেন 09613892892। আরো একবার বলছি আমি নাম্বারটি 09613892892। এবং চাইলে আপনি ফেসবুকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, facebook.com/abcradio89.2fm, এটা হচ্ছে আমাদের ফেসবুকের ঠিকানা। আমি আবারও বলছি facebook.com/abcradio89.2fm, সেখানে এই মুহূর্তে গেলেই আপনি একটি পোস্ট দেখতে পাবেন এই শো এর, এবং সেই পোস্টের মধ্যেই আরজে সেতু অর্থাৎ আমার পেজটি ট্যাগ করা রয়েছে, আপনি সেটাতে ক্লিক করুন, লাইক দিন এবং মেম্বার হয়ে যান, এবং আমার সাথেও আপনি যোগাযোগ করে এই অনুষ্ঠানে এসে গল্প বলতে পারবেন। প্রিয় শ্রোতা, যাচ্ছি ছোট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
Closeup presents Hello 8920. Closeup, the closer the better. Closeup presents Hello 8920. Closeup, the closer the better.
প্রিয় শ্রোতার সময় এখন রাত ১২টা, রাত বাড়ছে এবং গল্পটাও অর্থাৎ আজকে আমাদের অতিথি সাইফি রয়েছে, তার গল্পটাও গভীরের দিকে যাচ্ছে। আমরা জানি না যে গল্পটা কোন দিকে যাবে, একটা পর্যায়ে এসে আমরা বিরতি নিয়েছিলাম এবং সেখান থেকে আমরা শুরু করব, কিন্তু সাইফির কাছে ফেরার আগে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যারা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছেন আমাদের এখানে এসে গল্প বলার জন্য, তাদের জন্যই বলছি একটা ফোন নম্বর রয়েছে আমাদের, আপনারা সেই নম্বরটিতে ফোন করুন, নম্বরটি হচ্ছে 09613892892। আরও একবার নম্বরটি আমি বলছি 09613892892। এবং ফেসবুকেও আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradio89.2fm। সেখানে আজকের অনুষ্ঠানটির একটি পোস্ট শেয়ার করা হয়েছে এবং সেখানে ট্যাগ করা রয়েছে আরজে সেতু অর্থাৎ আমার পেজটি, আপনি সেই পেজটিতে লাইক দিন, হয়ে যান মেম্বার, আর সেখানে যোগাযোগ করেই আপনি আমাদের এই অনুষ্ঠানে আপনার জীবনের গল্পটি তুলে ধরতে পারবেন। ওকে, সাইফির কাছে যাচ্ছি। ও যেখানে ছিল, ও বিভিন্ন জায়গায় ভিজিটিং কার্ডটা দিয়েছিল, ওই কার্ডটি পড়ল একটি মেয়ের হাতে এবং সে প্রায় আপনাকে ফোন দিচ্ছিল, তারপর কি হলো?
ওর আগ্রহটা আমার দিকে খুব বেশি ছিল, ও বলতো যে আপনি যে বিভিন্ন প্রোগ্রামে যাবেন সেখানে গিয়ে আমাকে ফোন দিবেন, আমি আপনার শুনবো। আমার নিজেরও একটা অনুভূতি তার ভিতরে মানে চলে আসে যে
প্রেমের অনুভূতি। হ্যাঁ,
তো নিজের থেকেই বললো যে সাইফি ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই। তো আমি বললাম কি কারণে তুমি দেখা করবো আমার সাথে? বলছে যে আমি আপনাকে একটা পার্টি দিতে চাই, আমার বান্ধবী দুইজন থাকবে, আপনি আসবেন। মেয়েটার নাম ছিল তৃষ্ণা। ওইখানে আমি যাওয়ার পরে তার দুজন বন্ধু ছিল, বন্ধুর সাথে পরিচয় করে দিল সাইফি ইসলামিক সিঙ্গার। আমি তার সাথে কথাবার্তা বললি, তখন ওই দুই মেয়ের সামনে আমাকে প্রপোজ করলো, সাইফি আমি তো তোমাকে ভালোবাসি।
তখন কেমন লাগছিল?
অনেক আনন্দ মনে হচ্ছিল যে আমি পাখির ডানার মতো আকাশে উঠতেছি।
এটাই তো চাচ্ছিলেন মনে মনে, না?
মেয়েটা অনেক সুন্দর ছিল।
প্রিয়শ্রোতার লাইফটা কত কেমন না, একটু আগেই ও কাঁদছিল ওর জীবনের কষ্টের ঘটনাগুলো বলে, এখন আবার এমন একটা সময় আমরা এসেছি যে সময়টাতে ও হাসছে, এবং ওই হাসিটা যে কতটা প্রাণবন্ত সেটা আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো উপলব্ধি করছেন। যাই হোক, আমি আর বাধা না দিই। তারপরে
আমরা ভালো কিছু খাওয়া টাওয়ার করলাম। তো আমি যে একটা মেয়ে আমার বিল পরিশোধ করবে এটা তো খারাপ দেখা। আমি তো আমার একজন শিল্পী হিসাবে তো আমার তো টাকা আছে, ও কেন দিবে? আমি বিলটা পেমেন্ট করতে গেলাম, ও আমার এই হাতে টান দিয়ে বললো আপনি দেওয়া লাগবে। তো আমার নিজের কাছে একটা অনুভূতি অন্যরকম হলো, মেয়ে আমার হাতে ধরে টান দিচ্ছে কিরকম হচ্ছে। তো আমার এই কথাগুলি আচরণগুলি দেখে ওর পাশের মেয়েগুলো অনেক মুগ্ধ। তারা বলতেছে যে তৃষ্ণা আমাকে পরে বলছে ফোনে যে তুই অনেক ভাগ্যবান যে সাইফির মতো তোর একটা ছেলে আসছে, ছেলেটা অনেক ভালো, যদিও ইসলামিক মাইন্ডের হয়তো একটু লেগে থাক, তার জীবনে তুই অনেক উন্নতি করতে পারবি। তার বড় বোনের মোবাইল আমার সাথে কথা বলতো, অবসর পাইলে আমার সাথে কথা বলতো। কিন্তু ও তখন সেভেনে পড়তো আর আমি পড়তাম ক্লাস নাইনে।
আপনার তখন ফোন ছিল?
হ্যাঁ, ফোন ছিল।
ফোন ইউজ করতেন তখন? ওটা কাজের প্রয়োজনেই ব্যবহার করতেন, যেহেতু কার্ড ছিল আপনার?
হ্যাঁ, কার্ড ছিল, বিভিন্ন প্রোগ্রাম আদে আসবে,
কল আসবে।
তো ও আবার একটু আধুনিক টাইপের ছিল, প্রথম অবস্থায় আমার কিছুটা পছন্দ করত, পরবর্তীতে যে আমার মুখে দাড়ি অথবা আমি পাঞ্জাবি পরে থাকি,
আস্তে আস্তে ব্যাপারটা অপছন্দ হতে শুরু করলো। কতদিন সম্পর্কের, কতদিন পরে?
দুই মাস যাওয়া কালীন,
মাস দুই যাওয়ার পরে আর ভাল লাগতেছে না,
ভাল লাগতেছে না। ওই কারণে ও আবার মাদ্রাসায় পড়তো, তো ওইখানে ও অনেকটি ছেলে সুন্দর হিসেবে তাকে প্রপোজাল করছিল। তো ও সারা দেন আমাকে আবার সবকিছু বলতো। তো ওর খালাত্তো ভাইয়ের সাথে ওর আবার সম্পর্ক হয়ে গেছে।
আচ্ছা, আপনার সাথে সম্পর্ক চলে?
আমি জানি না ওইটা। তো ওর বান্ধবীর এক মোবাইল দিয়ে আমাকে ফোন দিত, তো মাঝে মধ্যে আমি ফোন দিলে পরে মোবাইল ওয়াইটিং পাইতাম। তো তার বান্ধবী আমাকে বলল যে সাইফি ভাই আপনি যার সাথে সম্পর্ক করতেছেন মেয়ের সম্পর্ক কি আমি কোনো কিছু জানেন? আমি বলছি না। বলে আমার মোবাইলটা তো সবসময় কথা বলে একটা ছেলের সাথে, এখন আমার ভিতরে একটা কষ্টদায়ক চলে আসলো, আমি তো তাকে প্রপোজ করি নাই, যদিও আমি জীবনে কিছু চিনতাম না, জানতাম না সম্পর্ক কি জিনিস, ও আসার পর আর একটা ছেলের কাছে কেন, আমার যদি কোনো দোষ থাকে আমাকে বলবে, আমি তার লাইফ থেকে চলে যাব।
যে কেন প্রপোজ করে বা ভালোবাসার প্রস্তাব দিয়ে, যে এই অংশে আমি একটু থামাই, এটাকে প্রতারণাই বলা চলে? জানি না প্রতারণাটা শেষ পর্যন্ত কোন দিকে গিয়েছিল, মানে ও কি তখন আর আপনাকে একদমই পছন্দ করতো না?
করতো, মাঝে মধ্যে ফোন টোন দিত, ভালো আছো, যে হ্যাঁ কথা, মানে ওই রকম ভাবে আগের যে টান ছিল কথাবার্তা বলা, ফোন
শুরুর দিকের ব্যাপারটা,
শুরুর দিকের ব্যাপারটা আর নাই। কিছু কুসখবর নিতে থাকলাম, দেখলাম যে ও এর আমার আগে করার আগেও অনেকটি ছেলের সাথে,
মানে এই বয়সে আরো কতগুলো সম্পর্ক তার ছিল।
ছিল আমার একটা ফ্রেন্ড ছিল আবৃত্তিকার, ওর সাথে আবার রিলেশন করা শুরু করছে। তো ওই যে আমার যে আবৃত্তি করতো বন্ধুটা, ও আমাকে ফোন দেবো, তো সাইফি ভাই আপনার লাভার তো আমার সাথে কথা বলে দিন রাত জ্বালায়। তখন আমি বললাম আচ্ছা তুমি কথাগুলি চালিয়ে যাও, তাই যখন তোমাকে প্রপোজ যদি করে ফেলে তখন তুমি আমাকে বলবে। ওই তৃষ্ণা জানে না, আর আবৃত্তিকার তৃষ্ণাকে বলে না, যেহেতু আমাদের সাথে যে একটা চাল চলতেছে। আমি একদিন বিকালে তার সাথে দেখা করতে গেছি আবৃত্তিকারের সাথে, তখন সে মোবাইল স্পিকার দিয়ে আমাকে শুনাইছে। তৃষ্ণা বলতেছে আমি তো তোমাকে অনেক পছন্দ করি, তো তুই আবার বলতেছে যে তুমি না সাইফির সাথে কথা বলো, সাইফি কো না সাইফিকে এখন আর ভালো লাগে না। তো শোনার পরে আমার একটা জিদ কাজ করতে শুরু করলো, যে যেই মেয়ে আমি তো আগে টাকা আমাকে প্রপোজ করার পরে এখন আমার বন্ধুর দিকে হাত বাড়াচ্ছে, তো দেখা যাচ্ছে মানে আমার আর আবৃত্তিকারের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করে দেওয়া।
এটা কি তৃষ্ণা জানতো যে আপনারা বন্ধু?
জানতো, তারপরে কিন্তু আমরা দুইজনে যে এরকম কথা হইতো প্ল্যান অনুযায়ী আমরা কাজ করতেছি ওইটা সে বলে নাই, আবৃত্তিকার বলে নাই।
ব্যাপারটা হচ্ছে এখানে আবৃত্তিকার বলছি আমরা, কারণ ওর নামটা আমরা বা সাইফি চাচ্ছেন না প্রকাশ করতে।
তখন আমি বলছি তোমার সাথে আমার জরুরি কথা আছে, তোমার সাথে আমার দেখা করতে হবে লাইব্রেরিতে, যেখানে সবাই কলেজের স্টুডেন্টকে গ্রন্থ লাইব্রেরি। তো আমি গিয়ে তার অনেকভাবে বুঝালাম তুমি একটা কম বয়সের মেয়ে, তো তুমি আমার সাথে সম্পর্ক করে আমার বন্ধু আবৃত্তিকারের সাথে তুমি আবার সম্পর্ক।
আপনি তখন তাকে বললেন?
হ্যাঁ, আমি তাকে অনেক বুঝাইতেছি আর ও কান্না করতেছে। তুমি এগুলি আর কইরো না, মানে তাকে যতটুকু বোঝানো আমার প্রয়োজন আমি বুঝাইছি।
আপনি রাগ না করে সুন্দর করে বুঝিয়ে
সুন্দরভাবে মানে কান্নাকাটি করে আমাকে বলছে যে সাইফি আমি আর এরকম করবো না, তুমি আমাকে মাফ করে দাও। আমি বলছি যে দেখো তুমি যদি ভুল সংশোধন করে আমার সাথে আবার নতুন করে রিলেশন করতে পারো হ্যাঁ করো, কিন্তু আজকের পর থেকে তোমার বোরকা পড়তে হবে, নামাজ পড়তে হবে, টোটালি সব ইসলামিক শরীয়ত সম্মত যতটুকু করা দরকার তোমার করতে হবে। রাজি হয়ে গেছে।
আচ্ছা,
মোটামুটি সপ্তাহ দিন ভালো চললো, আবার আবের জায়গাতে ফিরে গেছে। তখন আরেকটা ছেলের সাথে তৃষ্ণাবার কথা বলতে শুরু করলো, যে এক প্রতিষ্ঠানে পড়ালেখা করত। ওই ছেলে কিভাবে আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন দিল।
আচ্ছা,
আমার পরিচয়টা আমি একটু পড়ে দিচ্ছি, আপনি কি তৃষ্ণার সাথে সম্পর্ক করেন কিনা? আমি বলছি যে আমি আপনাকে কেন বলবো, আপনার পরিচয়টা দিন। ও বলতেছে যে আমি নতুন করে তৃষ্ণার সাথে সম্পর্ক করতেছি। আমি দেখুন ভাই, আপনি তার সাথে সম্পর্ক করতেছেন ভালো কথা, ওর আগে কিন্তু আমার সাথে সম্পর্ক করছে এবং আমার ফ্রেন্ড আবৃত্তিকারের সাথে করছে, এখন আবার আপনার সাথে। আমি বলছি আপনি দেখেন তার সাথে ইচ্ছে করলে রিলেশন রাখতে পারেন না রাখতে পারেন, আপনার ইচ্ছে ভাই। আর এই বিষয় নিয়ে আমাকে আর কখনো আপনি ফোন দেবেন না আমি বলতে চাচ্ছি না।
মানে আপনার কোন উপদেশ আদেশ কোনো কিছুই নাই, আপনি একটা সৎ পরামর্শ দিলেন যে এটা এমন সম্পর্ক আপনি রাখবেন কি রাখবেন এটা আপনার
কথা, এতটুকু কথা হলো। তখন আমি SMS দিয়ে রাখছিলাম তার মোবাইলে, পরে আমাকে ফোন দিল। আমি বলছি তোমার সাথে লাস্ট বারের মতন আমার দেখা করতে হবে। পরে সে আসলো, আমাকে ডেট দিল যে আমি 10টার সময় গ্রন্থকার লাইব্রেরিতে যেখানে আমরা আগে দেখা করতাম সেখানে দেখা করব। তখন আমি ওই আবার বুঝাচ্ছি তৃষ্ণাকে, মানে আমার অনেক তার প্রতি একটা মোটামুটি ভাবনা এরকম ছিল যে টান ছিল যে একটা সুন্দর মেয়ে ছেলেদেরকে এরকম ভাবে ঘুরাচ্ছে সম্পর্ক করতে, তার লাইফটা তো নষ্ট হয়ে যাবে। তখন এখানে যাওয়ার পরে আমি তাকে বললাম তৃষ্ণা দেখো আমাকে তোমার চয়েস হয়েছে না, ঠিক আছে আমার বন্ধুর সাথে সম্পর্ক করছো এটাও ভালো কথা, আর থাক তার কাছে। এখন একটা ছেলে আমাকে ফোন দিয়ে এরকম বললো এই নাম্বারটা কার, এ বলতেছে যে আমি নাম্বারটা চিনি না। ফোন দিলাম, ফোন দিয়ে বললাম ভাই এই অবস্থা আপনি আমাকে ফোন দিয়েছেন কিনা। ছেলে বললো হ্যাঁ আমি ফোন দিয়েছি, আমি তো তৃষ্ণা আমাকে সম্পর্ক চলতেছে অনেকদিন যাব। আমি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই, আপনার সম্পর্ক চালিয়ে যান, আল্লাহ আপনাদেরকে সুখী করুক আমি দোয়া করি। তখন আমার একটা কান্নার অনুভব চলে আসলো যে আমি তোমার জন্য সবসময় দোয়া করছি, নামাজ পড়ার তালিম দেওয়া কি আমার অপরাধ ছিল, তুমি বোরকা পরে রাস্তাতে বের হওয়া, তোমার আব্বু আমাকে সম্মান শ্রদ্ধা করো, এগুলি বলার কারণে কি তুমি আমার লাইফ থেকে চলে গেছো, ঠিক আছে তুমি ভালো থাকো। আমি তৃষ্ণাকে তো এরকম বুঝাচ্ছি, তো পাশের সাইটে আমাদের কথাগুলি শুনছিল একটা ছেলে এবং একটা মেয়ে। তখন ওই যে ছেলেটা মেয়েটা বসা ছিল, আমি তাদেরকে বলে ভাইয়া ভালোবাসাটা কি আসলে এরকম? তখন ছেলেটাকে প্রশ্ন করার পরে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং হইল, আর পাশে যে মেয়েটা বসা ছিল তা আমার কথা খুব ভালোভাবে মানে শ্রবণ করতেছে, কোনো কথা বলে না। আর ওই মেয়েটার নাম হচ্ছে চম্পা, তো আমার কথাগুলি ও খুব মনোযোগ দিয়ে শুনছিল। আমি তো তৃষ্ণাকে টোটালি ভাবে না করে দিচ্ছি যে আজকের পর থেকে তুমি আমাকে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা তুমি করবা না।
আপনাদের কি ফাইনাল মিউচুয়াল হয়ে গেল যে একে অপরের সাথে আর কোন প্রকার যোগাযোগ রাখবেন না আপনারা?
হ্যাঁ, সেটা আমার দিক থেকে আমি তাকে প্রকাশ্য বলেছি।
কিন্তু তৃষ্ণার কি বক্তব্য ছিল?
তৃষ্ণার বক্তব্য একই কথা যে আমি ভুল করেছি, একটা মানুষ বারবার ভুল করে
আবার সুযোগ চাচ্ছে। এবার আপনি মোটামুটি বদ্ধপরিকর যে এবার আর সুযোগ দিবেন
না? আমি আর পল্লীভাবে কোন সুযোগ দিতে চাচ্ছি না, যা হওয়ার হয়ে গেছে আমি না করে দিচ্ছি। বললাম যে তুমি আর কোন ফোন SMS মোবাইল ফেসবুক থেকে শুরু করে কোনো কিছু আমার সাথে রাখার চেষ্টা করবো না, তোমার সাথে আমার সম্পর্ক বেকার। পাখির মতো উঠতে এবং স্বপ্ন দেখতে শুরু করছিলাম তোমাকে নিয়ে, কিন্তু তুমি আশাটা আমার ভেঙে দিলে, তোমার রাস্তায় তুমি যাও। তো আমি মাঝে মধ্যে আমার স্মৃতিগুলো যখন আসতো আমি বই পড়ার জন্য ওই গ্রন্থাগারে যাইতাম, গল্প উপন্যাস কবিতাগুলি পড়তাম। তো হঠাৎ করে ওই চম্পা কন্দকার আমাকে ডাক দিল, এই ভাইয়া এদিকে আসেন। জি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কি আপনি? যে ভাইয়া আপনি তো ওই একটা মেয়ের সাথে কথা হয়েছিল, বেকআপ দিয়ে দিয়েছিলেন, মেয়েটার অবস্থা এখন কি?
আচ্ছা, মানে ও ঠিকই মনে রেখেছে ওই দিনের
ঘটনা।
হ্যাঁ হ্যাঁ, পরিচয় হলো এদিনই, নামটা জানতে পারলাম।
হ্যাঁ, এদিনই নামটা জানা হলো। আমি ওই দিন সেই দিন ছিলাম ওইখানে আপনি যেদিন কথা বলছিলেন, কিন্তু মেয়েটা ওই রকম কেন, কেন ওই রকমটা করলো মেয়েটা? আপনি তো খুব ভালো উপদেশ দিয়েছিলেন, কোন মেয়ে চায় না যে তার লাভার নামাজ পড়ুক, রোজা রাখুক, তার কথাগুলি বলুক, সুন্দরভাবে চলুক, কেন চায়? আমিও তো এরকম চাই। তো আমাকে বলতেছে যে তোমার নাম সাইফি, আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমি বললাম ঠিক আছে শেয়ার করতে পারেন, সমস্যা কি, শেয়ার করেন। তো পণ্ডিত সে বলল আপনি তো মাদ্রাসায় পড়ালেখা করেন। আমি বলছি যে আসলে ফ্রি হয়ে কথাটা বলাটাই বলতেছে ভালো, যেহেতু আপনার বন্ধুর মতন আজকে আপনাদের আপনাকে আপাতত কিছু শেয়ার করি, আর বাকিগুলো আপনাকে মোবাইলে আমি আপনাকে ফোন করে বলবো। তাই আমি বলতেছি ঠিক আছে আমি সবকিছু আপনাকে খুলে বলতে হবে, যেহেতু আপনি মাদ্রাসায় পড়ালেখা করেন, আমি ওইখান থেকে কিছু শিক্ষা আমার নেওয়াটা আমার খুবই প্রয়োজন দরকার, আপনাকে লাগবে। আপনার নাম্বার আমি নেওয়ার প্রয়োজন মনে করেন, আপনি খারাপ ভাবতে পারেন, একটা কাজ করেন, এই আমার ভিজিটিং কার্ড আপনি নিয়ে যান, আপনার যখন প্রয়োজন হবে আমি আপনাকে আমাকে ফোন দিয়ে। চম্পা বলল যে আমি আপনাকে ফোন দিব রাত্রি 11:30। আমি একা রুমে ঘুমাই তো সবাই ঘুমায় পড়লে আমি আপনাকে ফোন দিব, সবকিছু সেই দিনই মানে সবকিছু শেয়ার করবো, আর এখন আপনার সাথে আমি কথা বাড়াতে চাচ্ছি না। কেন জানি ওই নাম্বারটা নেওয়ার পরে আমার ওই রাত্রে আর ঘুম আসতেছে না, মানে অপেক্ষা করতেছি 11:30 কখন বাজবে আর ফোন আসবে, কি বলতে চাই মেয়েটা। আমি তো অপেক্ষা করতে থাকলাম, ফোন তো আর আসতেছে না, ওর নাম্বারও কিন্তু আমার কাছে নেই, আমি কিভাবে যোগাযোগ করবো, ফেসবুক আইডি নেই, যোগাযোগ করার মতো কোন মাধ্যম।
আপনি তো খুব ভদ্রতা দেখিয়ে নাম্বারটা নেন,
আমি
ভিজিটিং কার্ডটা দিই কমপ্লিট।
খারাপের একটা ভাব থাকতে পারে যে আমি কেন তার কাছে নাম্বারটা চাইলাম,
স্বাভাবিক ব্যাপারটা।
আমি আসলে এই যে 10-12 মিনিটের দূরত্ব আমার সময়টা মানে অতিক্রম হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে যে কখনটা ফোন আসবে, আমি যদি ঘুমায় পড়ে সাইলেন্ট করে মোবাইল তখন তো ফোন আসলে আমি কথা বলতে পারবো না। কারণগুলি কি, 11:41 ফোন আসলো, আর নাম্বার আমার তো নাম্বার সেভ নেই। চিন্তা করতে থাকলাম নাম্বারটা কে হতে পারে, হয়তো প্রোগ্রামাদের, মানে একটু ভাবা, সালাম দিলাম, বলতেছে ভাইয়া আমি তো চম্পা। একটা স্বস্তির ভাব যে আপনি না 11:30 ফোন দেওয়ার কথা, আমি তো মোবাইলটা হাতে নিয়ে বসে আছি, আপনি ফোন দিবেন বলে আপনার কি কথাগুলো আপনি বলবেন। আচ্ছা বলেন কি কথা। ওই দিন আমি আমার মোবাইলে টাকা ঢুকাইছিলাম যে ও যদি নাও ঢুকায় ফোন দিলে পরে, আমার ইচ্ছা ছিল আমি ব্যাক করব। তো আমি বলছি যে এই সময় বলছি যে আমি ফোন ব্যাক করে আপনি কথা বললাম, না ঠিক আছে আমার মিনিট আছে আপনি আমার সাথে কথা বলতে পারেন। ও বলতেছে আমি যে বৃন্দাবন কলেজে পড়ালেখা করি ইন্টার সেকেন্ড ইয়ারে। আমি বলছি আমার বিষয়ে আপনি কোনো কিছু জানেন? জি না ভাই আপনার বিষয়ে তো আমি কোনো কিছু জানি। আমি বলছি যে আমি হাফেজ, আমি একজন ইসলামিক সঙ্গীত শিল্পী, আমার নাম সাইফি। এইভাবে কথা প্রথম অবস্থায় পরিচয় হয়। তো আমি, ও আমাকে বলল আমরা 3 বোন 1 ভাই।
প্রাথমিক খোঁজখবর যেটা নেওয়া,
খোঁজখবর
নেওয়া প্রথম কথা নিচ্ছেন। আচ্ছা ওকে,
আমি বললাম যে মূল কথা হল যে কি বলতে চান আপনি। বল ভাইয়া আপনি তো সম্পর্ক করছেন, ভালোবাসা করছেন, সম্পর্ক কি জিনিস তো আপনি বুঝেন। আমি আমার খালাত্তু ভাইয়ের সাথে সম্পর্ক করতাম, আমি তাকে পছন্দ করতাম, কিন্তু আমার খালাত্তু ভাই আমাকে এতটুকু ডিসাইড করে নাই।
মানে খালাতো ভাইকে ও পছন্দ করতো কিন্তু সে করতো না।
হ্যাঁ খালাতো এতটুকু তাকে মানে কি করতো না, বাসাতে আসা যাওয়া হইতো খুবই কম, এরকম
মানে যেহেতু রিলেটিভ বাসা আসা যাওয়াটা একটা রেগুলার ফ্যাক্ট ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চম্পা ছেলেটাকে পছন্দ করতো, ছেলেটা করতো না,
করতো না।
তারপর
আমাকে বললো যে আপনি একটা কাজ করে দিতে পারবেন। অবশ্যই পারবো, বন্ধু হিসেবে পারবো।
আচ্ছা একটা একটা প্রশ্ন, এই মুহূর্তে আপনার কেমন লাগলো যে খালাতো ভাইকে পছন্দ করে, আমি ফোনের জন্য ওয়েট করলাম?
আমি, আমার ধারণা ছিল এরকমটা যে হয়তো আমার কাছে সঙ্গীত শিখবে, আর তখন আমি দেখি নাই সে কিরকম তার ফ্যামিলি। তখন সেই কথাটা যখন বললো আমার খালাতো ভাইয়ের সাথে একদম নার্ভাস হয়ে সম্পর্কটা ছিল, তো আমি একটা শব্দ করলাম উফ,
আমি তো এটার কথাই বলছি,
মানে একটা শ্বাস নিঃশ্বাস নিলাম, এরকমটা কি হয়ে গেল। আচ্ছা মানুষের জীবনটা এরকম, আমি যাকে পছন্দ করতাম সে আমাকে করল না, আপনি যাকে পছন্দ করেন সে আপনাকে এরকম ইনসাল্ট করতেছে, দিক দিচ্ছে না। একটা কাজ করতে পারবেন সাইফি ভাই? কি, আমি চাই যে ওই ছেলেটার নাম সেলিম, সেলিম আমার জীবনে আজীবন হয়ে থাক, এরকম একটা কাজ করে দিবে যে কি করা যায়। তখন সে আমাকে বলতেছে আপনি অনেক হুজুরা তাবিজ করে না, তাবিজের মাধ্যমে সেলিমকে আমার জীবনে আপনি লেভিয়া দিতে পারবেন, টাকা প্রয়োজন হলে টাকা আমি দিব। এই শিল্পী মানুষ বিভিন্ন জায়গাতে আপনার আসা যাওয়া হয়, তো এই কথাগুলি একবার পড়তে পড়তে তার মানে মোবাইল লাইন কেটে গেছে। তখন আমি আবার ব্যাক করছি, ব্যাক করার পরে তখন বলতেছে হ্যাঁ আমি পারবো, আমি আপনার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো, কিন্তু টাকা কত যায় সেটা তো আমি জানি না, টাকা লাগবে বেশি,
সে
কথা আমি বলছি। ও বলছে টাকা যত যাক সমস্যা নাই, আপনি আমাকে যোগাযোগ করে দেন। তখন আমার একটা ভাতিজার কাছে এই বিষয়টা শেয়ার করলাম, তার নাম শাহিন। শাহিনে বলতেছে আমার কাছে একটা কবিরাজের নাম্বার আছে, চাচা তুমি নাম্বারটা নিতে পারো, কথা বলতে পারো তার সাথে। আর যে কবিরাজ ওর নাম হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বলের কাছে আমি ফোন দিয়ে সবকিছু বললাম যে উজ্জ্বল ভাইয়া আমার একটা ফ্রেন্ড একটা মেয়েকে খুব বেশি পছন্দ করে, এখন ছেলেটা পাত্তা দিচ্ছেন, আপনি একটা কাজ করে দিতে পারবেন, টাকা আপনার যত লাগে আমরা টাকা দিব, কিন্তু ওই ছেলেটাকে মেয়ের পিছনে লেলিয়া দিতে হবে যাতে সবসময় মেয়েটার কথা চিন্তা ভাবনা করে। ফোনটা করার পরে ওই পরের দিন পরের দিনই আমি তাকে অপেক্ষা করতেছি, সেদিনও কিন্তু ওই সময়টাকে আমাকে ফোন দিচ্ছে না। 11:30 টোটালি বাজে গেছে, কিন্তু অপেক্ষার আশা যে ফোন দিতেছে না, কি হইলো আজকে, কি কথা বললো কি না এরকমটা। তখন আমি 11:31 আমি তাকে ফোন দিছি। ফোন রিসিভ করে বলতেছে যে ভাইয়া না আমি একটু ব্যস্ত আছি, আপনি একটু ফোরে ফোন দিন, আমি ঘরের দরজাটা রুমের দরজাটা না গিয়ে আসি, একটু ব্যস্ত। আমি ফোনটা কাটার পরে আমি বললাম যে একজন কবিরাজের নাম্বার পাইছি, আপনি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার সবকিছু আপনি খুইলা বলতে পারেন। তো বলছে ঠিক আছে ভাইয়া আমি নাম্বার নিব, যোগাযোগ করবো। তখন আমি বললাম আপনাদের রিলেশন সম্পর্ক কতদিন ধরে? সে বলল 4 বছর যাবত তার খালাতো ভাইয়ের সাথে সম্পর্ক। তো আমি জিজ্ঞেস করলাম আপনাদের সাথে তেমন কোন আচার ব্যবহার রিলেটিভ এরকম কিছু হয়েছে? না ভাইয়া কিছু হয়
না। না সম্পর্ক কি ঠিক বলা চলে বিষয়টাকে, যেহেতু চম্পা বলল আপনাকে আগের দিন যে সে চায় ছেলের সাথে একটা সম্পর্ক করতে, কিন্তু ছেলেটা চাচ্ছে না, ব্যাপারটা কি এরকমই ছিল না আরো কিছু পরে উঠে আসলো?
প্রথম অবস্থায় সবকিছু তো খুলে আমাকে সে বলে নাই।
দ্বিতীয় দিন যখন ফোন করলো তখন কি হলো?
আমি বললাম যে আপনি যে তার সাথে কতদিন ধরে সম্পর্ক? বললো যে আমার তো ভাইয়া সবকিছু তো আপনাকে বলা হয় নাই, আমি 4 বছর যাবত ওর সাথে সম্পর্ক করতেছি, খুব ছোট থেকে আমি তাকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করতো, কিন্তু এখন কেন যেন একটু এলোমেলো হয়ে গেছে। তো আমি বললাম ভালো তো একটা ছেলে আপনার রিলেটিভ পছন্দ করবে, কিন্তু কাজটা হবে কিনা সেটা তো আমি আর জানি না, আপনি চেষ্টা করে দেখতে পারেন, এরকম ভাবে তাকে আমি বললাম।
আচ্ছা
তো আবার আমি বললাম যে এত তার প্রতি এত মগ্ন হওয়ার কারণ কি? আমি আবার প্রশ্ন করলাম যে মানে তুমি তার প্রতি এত আকর্ষণ কেন হচ্ছ, কারণটা কি? মানে তার দিকে ধাবা তো সেলিম কেন তোমার পিছনে ঘুরবে? তখন সে বলতেছে যে আমাকে না জানিয়ে সেলিম ভাই অন্য জায়গাতে বউ দেখতে গেছে বিয়ে করার জন্য। তো এই জিনিসটা আমার কাছে পছন্দ লাগে না, বউ দেখবে ভালো কথা, তো আমার সাথে রিলেশন সম্পর্ক করে কেন অন্য জায়গাতে বউ দেখতে যাবে? আমাকে বলতো আমি নিজে একটা বউ ভালো মেয়ে দেখে ওকে বিয়ে করানোর ব্যবস্থা করে দিতাম।
সে বেশ উদারতার পরিচয় দিয়েছে যে তখন তো তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল।
হ্যাঁ সম্পর্ক ছিল।
আচ্ছা তারপরে সে মেয়ে দেখতে গেল বিয়ের জন্য এবং সে বলল যে আমাকে বললি আমি মেয়ে দেখে দিতাম।
হ্যাঁ আমি দেখে দিতাম।
এটা যে বা কারণ কি, সে কেন মেয়ে দেখে দিত, তার কি?
এটা জিদ দেখায় করলো যে তাদের বিয়ে তো বাড়িতে বিয়ের প্রস্তাবই একসময় হইতো যে সেলিম চম্পাকে বিয়ে করবে, এটা সবাই টোটালি সবাই জানতো একসময় বিয়ে দিবে তারা, কিন্তু সেলিমের একটা চাকরি ছিল না, বিদায় বিয়েটা
হচ্ছিল
তো আর ওই জিদ দেখাইয়া আর ওর সেলিমের বাবা বলতেছে আমার ছেলে তো বয়স হয়ে গেছে, ঘরের বড় ছেলে, বিয়ে করাতে হবে, মেয়ে দেখলে তো আর বিয়ে হয় না। তখন তারা ওই বিয়ে মেয়ে দেখতে গেল আর ওই চম্পার ভিতরে জিদটা বানলো যে আমাকে কেন বললো না, মেয়ে দেখতে গেল আমাকে কেন বললো না, যেহেতু আমাকে বলছে না এই সেলিম আমার পিছনে সারা জীবন ঘুর ঘুর করতেই হবে, ওইটা নিয়ে এসে আমার কাছে বীরা আমার কাছে সবকিছু খুলে বলা। এবং এমন একটা কথা বললো ভাইয়া যে কথার উপরে এখনো আমি বেঁচে আছি, দাঁড়িয়ে আছি, যেটা আমার কথা মানে এখনো আমার মস্তিষ্ক অঙ্গন থেকে আমি সরাতে পারতেছি না।
তো প্রিয় শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, ওর জীবনের গল্পটা কেন গুরুত্বপূর্ণ হয়ে আপনাদের কাছে আছে তুলে ধরলাম সেই অংশে আমরা পৌঁছে গেছি। প্রিয় শ্রোতা পুরোটা না শুনে এখানে আমি কিছু বলতে পারছি না বা বলতে চাইও না, একটা ছোট বিরতি আমরা নিচ্ছি, বিরতিটা নিয়ে ফিরে আসছি আবারও আজকের অতিথি সাইফির কাছে। জানি না, আমি আসলেই জানি না যে এই জীবনের গল্পটা কোন দিকে যাচ্ছে, তবে এতটুকু আমি আবারও আপনাদেরকে বলছি যে এই গল্পটা শোনার পরে এমন একটা কিছু আপনার মধ্যে আজ জাগবে যেটা অবশ্যই ইতিবাচক একটা প্রভাব আপনার জীবনেও ফেলবে। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর যে সেতু আছে এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM। প্রিয় শ্রোতা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে সেতু আছি আপনার সাথে এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আজকের অতিথি সাইফির কাছে ফেরার আগে একটা কথা আমি বলতে চাই, অনেকেই রয়েছেন যারা এখানে এসে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের জীবনের গল্পটা তুলে ধরতে চান লাখো লাখো শ্রোতার কাছে, তাদের জন্য বলছি আপনি আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892, নম্বরটি আরও একবার বলছি 09 9663892892 এবং ফেসবুকের মাধ্যমেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradio89.2fm। সেখানে গেলেই আপনি একটি পোস্ট দেখতে পাবেন এই মুহূর্তে, যেখানে আর্য সেতু অর্থাৎ আমার পেজটি ট্যাগ করা রয়েছে। আপনি সেটাতে লাইক দিন, আমাদের মেম্বার হয়ে যান এবং ওই পেজটির মাধ্যমেও আপনি আমার সাথে, আমাদের পুরো টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। প্রিয় শ্রোতা, আজকের অতিথি সাইফি রয়েছে এবং আমরা বিরতিতে গিয়েছিলাম, যেখানে ঠিক সেখান থেকে ফিরছি, যে চম্পা তাকে একটা কথা বলেছিল যে কথাটা আমরা জানি না, এবং যেই কথাটাই ওর জীবনের মোড়টা একেবারেই ঘুরিয়ে দিয়েছে এবং আজকে ও এখানে চলে যাচ্ছে সাইফির কাছে। তারপরে কি হলো সাইফি, কথাটা কি ছিল?
কথাটা এই কথাটা ছিল যে সেলিম আমাকে ওই কারণেই বিয়ে করতে চায়, আমার অ্যাপেন্ডিসাইটে তিনটা টিউমার আছে বাম সাইটে, তো এই ব্যথা যখন আমার হয় বাসার মানুষগুলি থাকতে পারে না। তো ডাক্তারের কাছে বারবার যাওয়ার পর ডাক্তার বলল যদি বিয়ে হয়ে যায় তাহলে বাচ্চা প্রসব হলে পরে এই টিউমারগুলি বেরিয়ে আসবে, সুস্থ হয়ে যাবে, আর যদি অপারেশন করা হয় তাহলে সে কোনোদিন বাচ্চার মা হতে পারবে না। চম্পা বলল যে ভাইয়া সেলিম আমার এই টিউমারের কথা শুনে ও আমাকে বিয়ে করতে চায় না, কান্না করতেছে, ওর কান্না দেখে আমার সহ্য হচ্ছে না। তখন আমি বললাম তুমি কান্না করো না, আমি একটা সঙ্গীত শুনাই, তোমাকে মনটা ভালো হয়ে যাবে।
ওকে, এখানে লাখ লাখ শ্রোতা রয়েছেন, তারা আপনার গর্বের মধ্যে ডুবে গেছেন, এই অংশটাকে তারাও উপলব্ধি করতে পারছেন, তো এই লাখ শ্রোতার উদ্দেশ্যে কি আপনি সেই গজলটা আমাদেরকে এখন একটু শোনাবেন?
তুমি প্রভু দয়ার সাগর, আমরা গুনাহগার, দুহাত তুলে চাই যে ক্ষমা দরবারে তোমার, আল্লাহ দরবারে তোমার। তুমি প্রভু দয়ার সাগর, আমরা গুনাহগার, দুহাত তুলে চাই যে ক্ষমা দরবারে তোমার, আল্লাহ দরবারে তোমার। অসহায় বান্দা মোরা, আছে এই ধরাই, রহমতেরি ছায়া তোলে জায়গা দাও আমায়। তুমি বিনে নেই কে হওয়ার, তুমি বিনে নেই কে হওয়ার, হৃদয়ে আমার, দুহাত তুলে ছাই যে ক্ষমা দরবারে তোমার, আল্লাহ দরবারে তোমার, দুহাত তুলে চাই যে ক্ষমা দরবারে তোমার।
অসাধারণ, অনেক সুন্দর গান আপনি।
আমি সঙ্গীতে থামে দেওয়ার কারণ হচ্ছে এতটুকু শোনানোর পরে কান্নার আওয়াজটা আরো বাইরে গেছিল। তখন সে আমাকে বলছিল যে সাইফি তোমার মতন সন্তান যাতে প্রত্যেকটা মায়ের গর্ভে জন্ম নেয়, হয়তো আমি কোন একটা ঘটনা অন্য দেখে যেত অথবা ঘটায় ফেলতাম আমার দুঃখের কারণে, কিন্তু তোমার সাথে কথা বলার পর থেকে আমার মনটা যেন ইসলামের দিকে বেশি ধাবিত হচ্ছে। একটা কাজ করবো সাইফি, তুমি আমাকে প্রত্যেক দিন ফোন দিবে, আমার সাথে কথা বলবে, তো আমার কিছু কন্ডিশন শর্ত আছে সেটা তুমি মানতে হবে। বলছে কি, যদি আমার সাথে বন্ধুত্ব রিলেশনটা রাখতেই চাও আগামীকাল থেকে তুমি নামাজ পড়বা, যদি মাথায় কাপড় না দে মাথায় কাপড়। তো সবকিছু কন্ডিশনে রাজি হয়ে গেল, তাকে আমি প্রপোজ করছিলাম যে তোমাকে আর কেউ বিয়ে করুক না করুক, আমি যদি তোমাকে এই সমস্যাটা নিয়ে বিয়ে করতে চাই তুমি কি আমার কাছে বিয়ে বসবা? এই উত্তরটা সেই দিন আমাকে সে দেয় নাই। তখন আমি বারবার একই কথা বলতাম, তুমি কি হিসাবে আমার সাথে কথা বলতেছো, বন্ধু নাকি আর কিছু? ফেসবুকে সারা রাত্র সেট করতাম যতক্ষণ পর্যন্ত মোবাইলে চার্জ থাকতো। তো ওই যে আমি ক্লাসে থাকাকালীন আমাকে ফোন দিছে, ফোনটা রিসিভ করছি, বলছে কি ফেসবুকে আসতে পারবেন? আমি ফেসবুকে গেছি, দেখি আমাকে একটা ছবি পাঠাইছে এইভাবে হাত দিয়ে ধরা, এখানে আই লাভ ইউ লেখা।
আচ্ছা,
তুমি যে আমাকে আই লাভ ইউটা পাঠাইছো সেটা কি তোমার নিজের থেকে নাকি আমাকে খুশি করার জন্য? সামান্য একটা পিকচার, চাইলে তুমি মুখ দিয়ে বলতে পারতে। তখনও কিন্তু আমি চম্পাকে দেখি নাই,
দেখা হয়েছে,
দেখা হয়েছে, বোরখা লাগানো ছিল, তার মুখোশ আমি দেখি নাই। তোমাকে না দেখে ভালোবাসছি, এখন আমারও তো একটা স্বপ্ন, পৃথিবীর সকল মানুষ যদি ভালো মানুষকে নিয়ে বাঁচতে চায়, যারা অসুস্থ তাদেরকে নিয়ে কে বাঁচবে? আমি চাই যে তুমি আমার বউ হো, আমি তোমাকে নিয়ে বিয়ে করতে চাই, ফুটফুট একটা বাচ্চা হো, এই বাচ্চাটা যদি আমি তোমাকে দিই তাহলে তুমি আমার সাথে গড় করবো না? তখন ভাই আমার ভিতরে একটা স্বপ্ন জাগতে শুরু করলো। তখন স্বপ্ন দেখতাম যে এক হাতে ও ধরা, আর এক হাতে মধ্যখানে আমাদের বাচ্চা, আর এক হাতে আমরা ধরা, মানে আমি এইভাবে হাঁটে যাওয়া। তখন আমি তাকে কথাগুলি বলতাম, তো ও এক সময় বললো ঠিক আছে আমি রাজি, আমি তোমার সম্পর্কই আমি করতে রাজি, কিন্তু আমাকে কখনো তুমি ধোকা দিবা না। ফার্স্ট তার সাথে আমার যখন সম্পর্কর ভিতরে যখন আমার দেখা হয়, তাকে আমি একটা ইসলামিক বই উপকার দিয়েছিলাম, ও বইটা নিয়ে কান্না করে দিয়েছিল ওর জন্য, আখেরাত পাওয়ার জন্য, দুনিয়াতে ভালো কিছু শেখার জন্য একটা ইসলামিক বই, পৃথিবীতে শ্রেষ্ঠ উপহার তো এটাই যেটা আমাকে দিয়েছে। আমি তার নিজের হাতে চোখের পানি মুছে দিয়েছিলাম, আজকে তুমি কাঁদছো আর কখনো কান্না করো না, আমি তোমার এই কান্না ছেড়াটা আর দেখতে চাই না, এরকম কথা বলছিলাম। তখন কান্নার আওয়াজ আরো বাইরে দিয়েছিল, দুজনে কান্নার তো অবস্থা। আমি তাকে ফার্স্ট টাইম জড়াইয়া ধরছিলাম, ঠিক টাইমে আমাদের কথাবার্তা হইতো, দেখা সাক্ষাৎ হইতো। তো টোটালি বলে আমি
ওই দিনই প্রথম ওকে দেখতে পেলেন?
হ্যাঁ, আমি সেই দিনই প্রথম দেখতে পেলাম।
ওকে, তারপর আপনার কি মনে হলো?
মিথ্যা কথা না, ও যদি কালো হইতো, মানে অন্যরকম যদি হইতো, ওর যদি দাগ বিভিন্ন রকম, তারপর আমি তাকে ভালোবাসতাম। ওই তার সাথে হাতে ধরে চলাফেরা করা, আস্তে আস্তে সম্পর্ক দীর্ঘায়িত হইতে যায়, মোবাইলে কথা বলা, সারা রাত্রে কথা বলা। আর ও কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে, আমি হচ্ছি ক্লাস টেনে।
এর কারণ হচ্ছে যে আপনার মাদ্রাসায় কয়েক বছর গ্যাপ ছিল, কিন্তু আপনাদের বয়স সমান, তাই তো? ওকে, তারপর
আমি ফোন দিয়ে ওকে গজল শোনাতাম।
আচ্ছা,
আমি স্টেজে আসি আর পকেটে মোবাইল রাখা, আর ও শুনতেছে।
ওকে,
একটা অনুষ্ঠান ওদের বাসার পাশে ছিল, তো ওইখানে ছোট ছোট বাচ্চারা কুরআন তেলাওয়াত হবে সঙ্গে, তো আমাকে দাওয়াত করলো। সেই দিন আমি তাকে ফোন দিছি, ও আসলো, গজল টজল পরিবেশন করছে, খুব কাঁদছিলাম সেই দিনও, কাঁদছে যে আল্লাহ অন্তত আমার জীবনের বিনিময়ে হলে ওর অসুখটা তুমি ভালো করে দাও। তখন এই বিষয়গুলি তার আম্মুর সাথে শেয়ার করলো যে আম্মু আমার সাথে একটা ছেলে পড়ে, মিথ্যা কথা বলছিল, হ্যাঁ যে সাথে যদি না পড়ে তো ফ্রেন্ড হওয়া যাবে না, বন্ধুরে মাদ্রাসায় পড়ে খুব ভালো আম্মু, তার সাথে একটু কথা বলো। চম্পার আম্মুর সাথে আমি ফোন দিয়ে কথা বলি, ফার্স্ট টাইম আমি তাদের বাসাতে মিষ্টি মেমানদারি যে যেটা লাগে ওইটাকে আমি তাদের বাসাতে নিয়ে গেলাম। জানতো যে আমি ফার্স্ট টাইম ওই যে শুটকির ভর্তা আমি পছন্দ করি, ওর আম্মু বলতেছে তুমি নাকি শুটকির ভর্তা পছন্দ করো, বলে চম্পা তো তোমার জন্য এটা করে রাখছে, এত কষ্ট করে করছে বাবা, ওর হাতে গুলি ফুসকা উঠে গেছে। তখন আস্তে আস্তে তার প্রতি আমার গভীরতা বাড়তে থাকে। তখন আমার বাড়িতে আসার একটা প্ল্যান আমি নিলাম যে চম্পা আমার বাড়িতে আসতে হবে। আমার ভাই দেশে আসাকালীন বিয়ে শাদী করছে।
আপনার ভাই বিদেশে থাকে?
হ্যাঁ, বিদেশে থাকে। পরে আমার একটা ভাতিজার জন্ম নিয়েছিল, ওর ভাতিজার নাম রাখার সময় আমি চম্পাকে ইনভাইট করলাম যে ভরা অনুষ্ঠানে যাতে আমার বাড়িতে আসে। পরে তো আমার আম্মু আব্বুকে আম্মাকে সালাম করলো, আম্মা খুব পছন্দ করছে, মায়ের স্বপ্ন দেখতে শুরু করলো তাকে নিয়ে।
আচ্ছা, কিছু জানতেন উনি?
হ্যাঁ জানতেন, আমি বলছি যে আমি হবিগঞ্জে যাবো, তখন আম্মা বলছেন ও ওই মেয়ের সাথে দেখা করতে যাস, যা যা, কোনো বিপদ যাতে না আসে। ওই রকম ভাবে আম্মু
পারিবারিক সাপোর্ট ছিল,
আমার দিকে ফুল সাপোর্ট ছিল, আমার প্রত্যেকটা বোনে জানতো, আর বড় ভাই এবং আব্বা বাদে। তখন মাঝে মধ্যে ওই যে ঝগড়া যখন হইতো না ভাই, ওর দিক থেকে কেন জানি আমি একটা দুর্বলতা প্রকাশ পাই। আমি ওই যে আমার মোবাইল ওয়াইটিং পাইলেই ও ভাবতো যে আমি কারোর সাথে কথা বলি।
আচ্ছা,
আমার তো বিভিন্ন প্রোগ্রাম, আমাদের বোন আসতে পারে, আমার চার বোন তিন দুলা ভাই বাহিরে থাকে, বিদেশে থাকে। তার কাছে টাকা না থাকলে পরে যে গাড়ি ভাড়াটা হাইটা যাইতো, এই টাকাগুলি বাঁচিয়ে আমার সাথে কথা বলতো, আমাকে গিফট করতো অনেকটা। আর আমার একটা অবস্থা ছিল, আমি হবিগঞ্জে তাদের বাড়ির পাশে গেলে আমি তাকে ফোন দিতাম, দেখা হতো। আমার একটা পাঞ্জাবির প্রয়োজন হলে তাকে আমি মার্কেটে নিয়ে যেতাম। তো এরকম ভাবে আমার পছন্দ ছিল নুডলস, ও নুডলস তৈরি করে আমাকে এনে খাওয়াইতো। তার বোনের জন্মদিন ছিল, আমার হাতে সেই দিনটাতে কোনো টাকা ছিল না, আমার একটা পছন্দের একটা পাঞ্জাবি ছিল, সেটা খুব আফসোস করে বানাইছিলাম। পাঞ্জাবিটা বানাইতে অনেক টাকাও খরচ হয়েছিল, তো আমার পাঞ্জাবিটা বিক্রি করছি, মানে সবকিছু টোটালি মিলাইয়া আমি আর বিভিন্ন আইটেম নিয়ে আমি তার ফ্যামিলিতে গেছি। তার এই যে ছবিগুলি আছে ফ্যামিলিতে, তার মা বাবার সামনে সাথে ছবি তোলা, আমার যাওয়ার পরে ওর মায়ের পায়ে ধরে আমি সালাম করলাম, ওর মাও কান্না করে দিয়েছিল তো, যে ছেলেটা তো আসলে খুব ভালো। এবং এরকম ভাবে তাদের একটা স্বপ্ন চলে আসলো যে আমাকে নিয়ে তারা বিয়ের সাথে
চিন্তা করবে,
একটা কিছু করবে। বার্থডে তার শেষ হওয়ার পরে ওর মাকে নিয়ে অনেক কোন আলোচনা করছে, আমার বিষয়ে জানতে চাইছেন কি করি না করি, সব একজন কাছের ছেলের মতন আমি হয়ে গেছি। তো আমিও বললাম যে তোমার আম্মুকে আমার খুব চয়েস হয়েছে, বাসা বাড়ি তো মোটামুটি আলহামদুলিল্লাহ, এখন তোমার ইচ্ছাটা কি আমার বাসাতে যে তুমি আসলা, তোমরা তো অনেক উচ্চত মানের ফ্যামিলি, আমার ফ্যামিলি কি সেটা মানবে কিনা। ও সবসময় আমার ভাই আমার কাছে পৃথিবীর সব আমার ভাইয়ে যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে দিতে রাজি। এখন তুমি উন্নত হওয়ার জন্য তোমার জীবনের কিছু কেরিয়ার গড়ো। এসএসসি পরীক্ষা তো আমি তখন আর দেই নাই। যেদিন আমার প্রথম ফার্স্ট পরীক্ষা ঝগড়া হয়েছিল, তার আগে কথা হয়েছিল না, তো আমি এই পরীক্ষার দিনকে তুমি আসবে না এসএমএস দিয়ে বলছিলাম, পরে দেখি সে গেটে দাঁড়িয়ে আছে।
আচ্ছা, এটাই হচ্ছে প্রেম প্রিয় শ্রোতা, যে ও জীবনে একটা কিছু করতে চাইছে, পরে যখন দেখলেন যে ও আসছে ওখানে তখন
আমি অনেক খুশি হয়েছি। আমি এত খুশি হয়েছি বলার বাইরে আমি বুঝাইতে পারতেছি না, আনন্দটা এতে দ্বিগুণ হয়ে গেছে। মানে লিখতে বসছি যখন, তখন আমার মাথাতে যে ও তোমাকে অনেক ভালোবাসে না, আমি পরীক্ষা দেওয়ার জন্য কেন আসবে। তখন আমার রুলটা ছিল, আমি রুলটা বলার পরে ও নিজে আমার হাতে ধরে নিয়ে গেছে। অসংখ্য ছেলেমেয়েরা আমাকে দেখছে, আমার সাথে যারা ছিল তারা সবাই জানতো যে আমি তার সাথে রিলেশন সম্পর্ক আছে। ফ্রেন্ড সার্কেল যারা যারা আছে বলতেছে যে কত ভাগ্যবান ওর লাভার ওকে আসছে সিট বার করে দেওয়ার জন্য। এই দিন আমার এখনো মনে আছে যে তিন ঘন্টার পরীক্ষা ছিল, দুই ঘন্টার ভিতরে আমি সেরে দিছি। আর আমাদের কথা ছিল যে পরীক্ষা একটার সময় শেষ হয়ে যাবে, একটার থেকে একটা বিশের ভিতরে আমরা ওই পাবলিক লাইব্রেরিটাতে ওইখানে গিয়ে দেখা করব। যে শিক্ষকের গাড়ি থাকে উনি বলতেছে যে আমি তো হাসতেছি পাগলের মতো আর লিখতেছি, মানে মুখের মধ্যে হাসি লেখে, কারোর সাথে কোনো কথা না, যা লিখতে পারি তাই। আমার কাছে এসে আমার কাঁধে আসতে টাচ করলেন, বলতেছেন কি তোমার কি কোনো সমস্যা? আমি বলছি না, আমার একটু জরুরি কাজ পড়ে গেছে, আমার এখানে যেতে হবে। উনি বলতেছেন বাবা রে তোমার পরীক্ষার চাইতে কি এমন বড় কাজ হয়ে গেছে যে এত দ্রুত তুমি লিখতে?
শিক্ষক সেটা জানতে হচ্ছে না এটা কি, মানে ও চম্পা দেখা করতে এসেছিল এই উত্তেজনায়?
হ্যাঁ, এই উত্তেজনায়। ও ঝগড়ার পরে যে আমার প্রথম আসছে,
প্রেমের ব্যাপারে একটু কথা না বললি নয় যে প্রেম কিন্তু মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায়।
পরে আমি পরীক্ষা দেওয়ার পরে বের হয়ে যাওয়ার পরে আমি তাকে ফোন দিলাম, বলছে আমি তো কলেজে আছি, তুমি কোথায়? আমি বলছি পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে, পরীক্ষা দিব না। ও সত্যি কি তুমি পরীক্ষা দেবো? না মুখে, না আমি পরীক্ষা দিব না। পরে ওইখানে যাওয়ার পরেতে আমি এই জড়াইয়ে ধরছিলাম, দুইজন আর দুইজন ছিল তার সাথে, এখানে জড়াইয়ে ধরে তার কপালে একটা কিস করছিলাম যে আজকে আসলে আমি খুব ভাগ্যবান যে আমার একটা পরীক্ষার সময় তুমি আসছো। তখন ওই অনুভূতি প্রকাশ করে আমি কান্না করে দিয়েছিলাম।
আচ্ছা,
আসলে চম্পা হয়তো তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসো, আর সত্যি কথা তুমি যদি না আসতা তো আনন্দটার মুহূর্ত আমি পাইতাম না। তখন আমার কাঁধের উপরে মাথা রেখে বলছিল যে সাইফি আমি তোমাকে কখনো ভুলবো না, আমি তোমাকে ভুললে আমি মরে যাব, কারণ তুমি আমাকে ভালোবাসা যতটুকু হোক সবকিছু দিয়ে পাশে রইছো, অসুস্থতার মধ্যেও তুমি আমাকে পাশে রইছো। আমি যদি ভুলে যাই তখন আমার যাতে মরণ হয়ে যায়। তারপর ভাইয়া আমি বিভিন্ন সময় ফেসবুক থেকে যে বাচ্চাগুলি থাকতো ওই বাচ্চাগুলির ছবি আমি তাকে পাঠাইতাম যে এটা আমাদের বাচ্চা এরকমটা হবে।
আচ্ছা বলেন, আপনি আস্তে ধীরে বলেন। প্রিয় শ্রোতা, ও আসলে কথা বলতে পারছে না, মানে কোন কথাটা কোন অনুভূতিটা ও আমাদেরকে বলবে আমি এখনো জানি না, কিন্তু ও কথা বলতে পারছে না, আমি অপেক্ষা করছি।
আমি আমাদের সিলেটে তো অনেক বাগান আছে, চা বাগান, যেখানে আমি গেছিলাম আমার বন্ধু আমরা চারজন, তো আমরা বাগান দেখতে যাওয়ার পরে ওরা তিনজন ঘুরতে গেছে কি জায়গাতে, তো আমিও তার সাথে বসে আমি বলছিলাম যে চম্পা তোর এখানে যদি আমাদের একটা খুঁড়ে ঘর থাকতো যেটা সন দিয়ে তৈরি করা, খাবার যোগানের মতো কোনো পরিস্থিতি ছিল না, সেই সময়টা যদি আমি তোমাকে বিয়ে করতাম, এই ঘরে যদি তুমি থাকতা আমার সাথে কি তুমি সংসার করতা? কারণ তোমার তো পাঁচতলাতে থাকে, তোমার সব সময় অভ্যস্ত, আমি তো গরিবের ঘরের সন্তান, আমি যদি তোমাকে এরকম করে বিয়ে নিয়ে আসি তুমি কি আমার ঘরে থাকতে পারবা? ও আমাকে জড়াইয়া ধরছে, রাজাল আমিন এরকম কথা তুমি কখনো বলো না, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, যদি যাই আল্লাহ যেন আমাকে মরণ দিয়ে।
আসলে প্রিয় শ্রোতা, আমিও জানি না এই চম্পাকে নিয়ে ওর জীবনে কি হয়েছে, কিন্তু আমি এতটুকু আপনাকে বলতে পারি যে এই গল্পটা অর্থাৎ হাফেজ সাইফি আমার সামনে বসে আছে এবং চম্পা মেয়েটাকে নিয়ে ওর জীবনটা কোন দিকে গিয়েছে এই পুরো গল্পটা যদি আপনি শোনেন আপনার জীবনে অন্যরকম একটা শিক্ষা আজকে হবে। আপনি শুনছেন প্রিয় শ্রোতা ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আর একটা কথা আমরা এখানে সবসময় বলি যে জীবন কখনো কখনো নাটকের চেয়েও বেশি নাটকীয়। আমরা দেখেছি যে বেশ কিছুবার ওর জীবন কিন্তু মোড় নিচ্ছে, এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, এখন একটা জায়গায় এসে আমরা থামলাম, জানি না এই দিকটা থেকে আমরা কোন দিকে যাব, গল্পের শেষটা কোন দিকে হবে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সাথে থাকুন। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর যে সেতু আছি এবং শুনছেন এই অনুষ্ঠানটি আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 FM। ছোট একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, প্রিয় শ্রোতা কোথাও যাবেন না।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি আরো একবার, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং সাইফি আছে আমাদের সাথে। আমি আর কথা না বাড়াই, তারপরে কি একটু শান্ত হন সাইফি।
আমি আমাদের এলাকাতে নাসিরউদ্দিন শাহ একটা মাজার আছে, তুমি একটা ওয়াদা আমাকে দিতে হবে যে মাজার থেকে বের হওয়ার পরে তুমি আমাকে তোমার স্বামী ভাইবা আমার পায়ে ধরে সালাম করবা।
আচ্ছা,
বের হওয়ার পরে ও আমাকে পায়ে ধরে সালাম করছিল, এটা ভেবে যে তার স্বামী আমি।
আচ্ছা,
তো ভাইয়া ওর তো দুই মাস ধরে দিন হয়েছে, বিয়ে হয়েছে, এই যে স্বামী বলা সারা রাত্র ফেসবুকে সেট করা, আমি আমি পারতেছি না।
এই সব স্মৃতিগুলো ওকে অনেক বেশি কাঁদাচ্ছে। এবং প্রিয় শ্রোতা, আপনাদের মধ্যেও প্রেম জিনিসটা তো সবার মধ্যেই কাজ করে, সবার মধ্যেই এসেছে, হয়তো অনেকেরই ওর মতোই ঘটেছে। আমি সময় দিচ্ছি সাইফিকে, ওর মতো করেই বলুক।
আমি বিয়ের আলাপটা যে হয়েছিল 5 লক্ষ টাকা কাফিন পাঁচ বড়ির স্বর্ণ আমিও দিয়েছিলাম যে এইভাবে আমি তাকে বিয়ে করব। আর ওর ফ্যামিলি ইচ্ছা ছিল একটা আলেম জামার কাছে বিয়ে দিবে, ওর ভাইয়ের কাছে কখনোই সেটা বলে না যে আমার সাথে তার সম্পর্ক আছে।
মানে সে ভাই কি ডিসিশন মেকার বা ডিসিশন নেয় সব সেই? আর ওর বাবা, বাবা মা?
বাবা মা আছে যারা তো খুবই কম নেয় কি
বাবা মা, মানে সবকিছু পরিবারের সব ডিসিশন ভাই নিবে,
ভাই নিবে, ভাই নিবে। ওর যে বলছিল যে দুইটি বাচ্চা হবে, আমার কাছে এখনো দুইটি পুতুল আছে, যে পুতুলগুলির মানে ছোট বাচ্চাদের মতো কথা বলি, এই পুতুলগুলি যখন আমাকে প্রশ্ন করে যে আমাদের আম্মু কোথায় গেছে, আমি তো কোনো উত্তর কাউকে দিতে পারি নাই, মানে আমি আমার সন্তান মনে করি তাদেরকে।
আপনি সন্তান মনে করি ওদের সাথে কথা
বলতে পাগলের মতন। আমি যখন ওর মা আমাকে ফোন দিছে যে চম্পার বিয়ে হয়ে গেছে, সেই মুহূর্তটা আমার কাছে খুব, আমি বাছা মারা সমান হয়ে গেছে। আমি সুইসাইড করার জন্য অনেক চেষ্টা করছি ভাই।
আপনি সুইসাইড করার চেষ্টা করেছেন
অনেকবার?
আচ্ছা, বিয়ের খবরটা কে দিল? ওই আপনাকে ফোন করে বললো যে বিয়ে ঠিক হয়ে গেছে আমার?
না, বিয়ের 2 দিন আগে কথা হয়েছে,
তার এর মাঝখানে কথা হয়নি।
বিয়ে হয়ে যাবে সেই কথাগুলো আমাকে সে বলে না।
সে জানতো?
সে জানতো। এর 1 সপ্তাহ আগে আমার অনেক মিষ্টি গুলিটি আসছিল, যে মিষ্টি গুলি ওরা দেখে দিয়ে গেছে।
আচ্ছা, আপনি তখন জানতেন না যে কি মিষ্টি
খাচ্ছেন? আমি জানতাম না যে আমি কোন মিষ্টি গুলি খাইছি।
ওকে,
শেষ পর্যন্ত বিয়ে যখন হয়ে গেছে, যেদিন কবুল হবে, যেদিন
বিয়েটা ঠিক হলো, কার সাথে
বিয়েটা? একজন আলেমের সাথে বিয়ে হয়েছে।
আচ্ছা, মানে ফ্যামিলি যেভাবে চাচ্ছিল সেরকমই ঠিক হলো।
বিয়ের আগের দিন, 2 দিন আগে ওর ভাই ওকে বলছে যে চম্পা, তোর যদি কোনো পছন্দ তাকে তুই বল।
হ্যাঁ, সেটাই তো আমার প্রশ্ন, যে আপনার সাথে একটা প্রেম ছিল, তারপরে কেন ও জোর দিল না, ও জোর কেন করলো না, ওর যখন বিয়ে ঠিক হলো বিয়েটা কেন করে ফেললো?
ও সবসময় চাইতো ওর আব্বা আম্মা আমার বাড়ি এসে দেখা যাক। আমি চাইনি যে আমার একটা চাকরি যখন হয়ে যাবে তখন আমি তার আব্বা আম্মাকে এনে আমি দেখাবো। আমার চাকরি তো হইল না, যার কারণে আমি একটু পিসপা হইতাম। আর ও যে মিষ্টি এনে খাওয়াইছিল, ওই 1 সপ্তাহের ভিতরে তার ভাই তার বিয়ে ঠিক করে ফেলছে, সেটা সে বলে সে জানে না। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, 2 দিন আগে সে শাড়ি পরলো, কেনাকাটা করলো, হাতে বিহেদি পরলো, সেই সময়টাকে আমাকে বলতে পারতো না যে আলামিন আমার 2 দিন পরে বিয়ে, তুমি কিছু করতে পারবে কিনা?
আচ্ছা, এর মধ্যে কি আপনাদের আর কোন যোগাযোগ হয়? হওয়ার কথা না, যদিও বিয়ে হয়ে গেছে।
না, প্রত্যেকদিন এখনো কথা,
প্রত্যেকদিন কথা হয়। যে বিয়ে হয়ে গেল ঠিক 2 দিন আগেই আপনি জানলেন, তখন একটা প্রেমিক বা একটা ছেলে অথবা একটা মেয়ে, সে যদি জানতে পারে যে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাচ্ছে 2 দিন বাকি, এই সময় কি করতে ইচ্ছে করে? আপনি জানলেন কবে?
আমি জানছি বিয়ে 2 দিন পরে।
2 দিন পরে আপনি জানলেন যে বিয়েটা হয়ে গেছে?
হয়ে গেছে। আশ্চর্য, 2 দিন আগেও তার সাথে আমার কথা হয়েছে, এবং
এই 2 দিন মাঝখানে 2 দিন কথা হয়নি আপনার সাথে?
আমি মোবাইলে ফোন দিয়েছি, আমার ফোন ওঠায় নাই।
আচ্ছা, আপনি মনে করেছেন এমনি হয়তো বা? আচ্ছা, তারপর?
আর যেদিন কবুল বলছে ওই দিনও আমি ফোন দিছি, ফোন রিসিভ করছে, কবুল বলে আসার পর আমাকে বলছে যে পাশার বাসায় গেছিলাম, তখন তো আমি জানি না, আর এর আগ থেকেও আমার সময় দিত না, এড়িয়ে এড়িয়ে যাইতো আমার সাথে, আমি কথা বললে এর আগ দেখাইতো, ফোন কাইটা দিত, আমার সাথে এত কি দিত না। আমি তো তাকে বিয়ের আলাপ দিয়েছি না, আমার উদ্দেশ্য যদি খারাপ থাকতো ভাইয়া, তো আজকের ছেলেরা কত কিছু মেয়েদের সাথে করে দূরে সরে যায়, এরকম হতো না। পরে আমি যখন ফোন দিই, ওর হাজবেন্ড তো বাসায়, কাবিন বিয়ে হয়েছে তো শ্বশুর বাড়িতে এখনো যায় নাই, তো ওর শারীরিক প্রবলেম থাকার কারণে, মেয়েদের বিষয়ে যে সমস্যাটা থাকার কারণে ওর স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশাটা হয় না।
হ্যাঁ, মেলামেশা হয়নি, এটা আপনি কি করে জানলেন?
ও আমাকে বলছে।
ওকে, মানে এটা কতদিন পরে আপনাকে বললো?
বিয়ের 2 দিন পরে যখন আমি ফোন দিতে দিতে তাকে পাই না, ও আর ওর হাজবেন্ড তো বাসায় থাকে, ওখানে তখন তো আর ফোন ধরার মতো কোন সিচুয়েশন, গর্ভবতী মানুষ তো, তখন হঠাৎ করে আমি ফোন দিছি মোবাইল ওয়াইটিং, আবার ফোন দিছি, তখন ফোন রিসিভ করে ওর আম্মুর কাছে দিয়ে দিছে।
ওকে,
ওর আম্মু যখন বলছে হায়াত মত আল্লাহর কাছে, বিয়েটা তো আল্লাহর কাছে, তুমি বিয়ের আলাপ দিছিল ঠিক আছে, কিন্তু ভাগ্য তো তোমার কাছে নাই, আমরা তো চম্পারে অন্য জায়গাতে বিয়ে দিয়ে দিছি। আমি একটা গাড়িতে বসা ছিলাম, গাড়িতে লাফ দিয়ে পড়ে গেছি, ফোন দিলাম যে চম্পা, এই যে স্মৃতিগুলি এত হাজার হাজার, আমি তোমাকে বিয়ে করতে চাইছি, 5 লক্ষ টাকা তোমার কথা অনুযায়ী আমি দিব বলছি, 5 ভরি স্বর্ণ আমিও দিব বলছি, কোন বিবিকে তুমি আমাকে ছাড়া বিয়েটা করলো চম্পা, আমি কাকে নিয়ে বাঁচবো? এই কথাগুলি বলার পর ও কান্না করবে, আমার কাছে মাপ চাইছি, ভাবছি যে তুমি আমাকে বিয়ে করতে পারবা না, তুমি সবসময় আমাকে এড়িয়ে যাচ্ছ, আমার বাবা মাকে তোমার বাড়ি ঘর দেখাচ্ছ না, ওই কারণে আমি তোমার আমি বিয়েতে রাজি হয়ে গেছি। ওর বিয়ে ওই শেষ এদিনের পর থেকে আমার থাকা মানে খাওয়া তো বাতিল হয়ে গেছে, আমি মসজিদের মধ্যে গিয়া তাহাজ্জুদ থেকে শুরু করে এমন কোন নামাজ বান্দা আমি দোয়া করি না জানলা, আমার কি অপরাধের কারণে তাকে আমার জীবন থেকে সরাইয়া দিলা। এবং তার যে ছবিগুলি আমার কাছে আছে, এই যে পুতুলগুলি, এই পুতুলগুলিকে আমি জড়ায় ধরে খুব কান্না করি, আমার যখন মনে হয় হাজবেন্ডের পাশে ও ঘুমিয়ে আছে, আমার খুবই কষ্ট হয় যে তার সাথে আমি চলতে পারবো না। এবং বিয়ের পরে আমি আরেকটা কথা, বিয়ে যেদিন হয়ে গেছে সেদিন তো আমি জানি না, 2 দিন পরে তখন আমার এই কান্না কাটি দেখে ও সময় চাইছে, তখন তাদের কিছু বন্ধু বান্ধব এখানে ঢাকাতে ইউনিভার্সিটি কোচিং করতেছে ভর্তি হওয়ার জন্য, তাদের নিলয় একটা ছেলে ছিল, ফার্স্ট নিলয়কে ফোন দিই, নিলয় ভাইয়া চম্পার নাকি বিয়ে হয়ে গেছে, আমি শুনছি, টোটালি জানি না, আমি প্রায় 1.5 বছর যাবো আমার সাথে সম্পর্ক ছিল। নিলয় বিশ্বাস করতে চায় না যে চম্পা এরকম রিলেশন করবে না। পরে ওই নিলয় ফোন দিল একটা টুটুল, যেই টুটুল ওর বিয়েতে ছিল, টুটুলে জানতো, কিন্তু টুটুলে জানতো না চম্পার সাথে আমি সাইফের সম্পর্ক আছে। টুটুলে যদি জানতো তাহলে আমাদেরকে মিলাইয়া দিত। টুটুলকে ফোন দিলাম, টুটুলকে বললাম যে ভাইয়া চম্পা তো বিয়ে হয়ে গেছে, আমি চম্পার লাভার, কি বলেন চম্পা তো এরকম কোনো আন্তাজি নাই, বিয়ের দিন শুধু একটু কাঁদছে, কিন্তু এরকম তো কখনো শুনি নাই যে চম্পার সম্পর্ক,
কাউকে সে জানাই নাই, বন্ধুদের
কাউকে, আমাকে বলছে যে সবাইকে জানাইছে।
এখন যে প্রশ্নটা আবারও করতে হয় যে এখনো বললেন যে কথা হয়, আমি জানি না এটা ঠিক কিনা, যাই হোক যে কোনো ভাবেই হোক ওর বিয়েটা হয়ে গেছে, হয়তো ফ্যামিলির চাপে, হয়তো ওর ইচ্ছাতেই, হয়তো আপনার উপর ভরসা করতে পারেনি, আমি জানি না, অনেক আশঙ্কায় আসতে পারে। তো বিয়েটা যখন হয়েই গেছে তখন কি উচিত হচ্ছে কিনা আপনার ওর সাথে কথা বলা, হয়তো ভালোবাসার জায়গাটা থেকে আপনি নিজেকে মানাতে পারছেন না?
আমি ওকে ফুল দিলে পরে ওর এলো শব্দটা শুনলে আমার অটোমেটিক্যালি কান্না চলে আসে।
হ্যাঁ, তারপরও কেন আপনি ফোনটা করেন?
আমি বলি যে চম্পা আমার কি দোষ ছিল, ওর একটাই দোষ, তোমার আব্বু আব্বু কেন আমাকে দেখতে গেল না?
আচ্ছা,
আমার মা কেন দেখতে গেল, দেখাইল না?
এখন আপনার, আপনি যে আজকে এখানে এসছেন, আপনার পুরো গল্পটা আমরা শুনলাম, কি মনে করে আপনি আজকে আপনার গল্পটা বলতে আসছেন?
ভাইয়া, তার আগে আমি অনেক সুইসাইড করার চেষ্টা করছি, আমি গুলি ছুরি নিয়ে গলাতে অনেক আঘাত করার মতো চেষ্টা করছি, কিন্তু আমার একটি,
আপনি নিজের গলায় নিজে ছুরি বসাতে চেয়েছিলেন?
আমার মনে হয়েছিল আমি সারা শরীরে আগুন ধরে আমি মরে যাই, ব্যাস আমার পকেটে সবসময় থাকতো যে এখানে আমি সুযোগ পাই সেখানে, আমি করতে পারি না, গলাতে যেদিন আমি ছুরি ধরছি তখন আমার মনে হয়েছে না আমার বেঁচে থাকাটা আমার খুবই প্রয়োজন, বেঁচে থাকতে হবে, আমি দেখি সে কিভাবে থাকে বিয়ের 2 দিন,
মানে বেঁচে থাকার ইচ্ছে হলেও ওর জন্যই আপনার বেঁচে থাকার ইচ্ছে করছে।
আমার এখনো কেন জানি বিশ্বাস হয় যে এক সময় ও আমার কাছে ফিরে আসবে।
প্রিয় শ্রোতা, আমি জানি না ও ফিরে আসবে কিনা, আমি জানি না ও এখন ওর সাথে কথা বলছে এটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু ওর মধ্যে যে ভালোবাসার যে শক্তি, ভালোবাসার যে বিশ্বাসটা, সে দিকটা থেকে ও কতখানি সফল হয়। ওর জীবনে অনেক উত্থান পতন তো দেখেছি, ছোটবেলা থেকেই শুরু হয়েছে ওর জীবনের একটা পরিস্থিতি যেখান থেকে মানুষ ওকে ভুল বুঝলো, তারপরে পড়াশোনা করলো অনেক কষ্ট করে এখানে সেখানে বিভিন্ন জায়গায়, একটা জায়গায় এসে ও একটা আশ্রয়ের মতো পেল, সেও তার উপর ভরসা করতে পারেনি বলেই হয়তো অন্য কাউকে বিয়ে করে চলে গেল। আর এখন ওর যে বলাটা, এখন ওর যে চাওয়াটা যে ওর জীবনটা একটা ভালো দিকে এগিয়ে যেতে পারত, একটা ভালো কিছু হতে পারত, কিন্তু ও বারবারই চেষ্টা করছে আত্মহত্যা করার, নিজের গলায় নিজে ছুরি চালিয়েছে, ও সারা গায়ে আগুন ধরে দিতে চেয়েছে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি ওর মধ্যে যে কোনো কিছুতে ও স্থির না, অস্থিরতা এবং চরম হতাশা ওকে গ্রাস করে ফেলেছে। এই জায়গাটাতে এসে আজকে যে আপনি এখানে গল্পটা বলতে আসছেন, কেন, কি মনে করে গল্পটা বলতে আসছেন, আপনার চাওয়াটা কি?
চম্পা যদি আমার এই FM কখনো শুনে থাকে, আমি তাকে অভিশাপ দিছিলাম অনেক বড় ধরনের, সেই অভিশাপটা আমি বলছিলাম যে সে কখনো সুখী হবে না, এবং বলছি যে 1 বছর যেতে না যেতেই তার বিয়েটা ভেঙে যাবে, এবং তার ছেলে সন্তান যদি হয় তো আতুর ল্যাংড়া হবে, এরকম অনেক বড় ধরনের অভিশাপ দিয়েছিলাম। আজকে এখান থেকে আমি বলতে চাই যে যত অভিশাপ আমি দিছিলাম সব তাকে মাফ করে দিছি, আমি আর তাকে এরকম অভিশাপ দিয়ে রাখতে চাই না, সে সুখে থাক, সে ভালো থাক। আর যারা আমার এই FM শুনতেছেন, আমি তাদেরকে বলবো এরকম পরিস্থিতি কাতারে এসে আমার মতো যারা কোনো আত্মহত্যার চেষ্টা কেউ না করে,
আপনি কি এই মুহূর্তে মনে করছেন যে আপনার বেঁচে থাকাটা অনেক দরকারি? এই ঘটনায় যে আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন, আমাদের সমাজে অনেকেই আত্মহত্যা করতে চায় প্রেমে ব্যর্থ হয়ে বা এরকম প্রেমিকা বা প্রেমিকে বিয়ে হয়ে গেলে। আপনার বক্তব্যটা কি যে বেঁচে থাকা কি নিজের জন্যই দরকার নাকি মরে যাওয়ার ইচ্ছাটা অন্যের জন্য এটা দরকারি বেশি?
না, আমাকে আপনাদের এখানে আসার পর আমার মনটা অনেক হালকা হয়েছে, যাতে আপনাদের ভালোবাসা পেয়ে আমার এখন নিজের থেকে বেঁচে থাকার একটা অনুপ্রেরণা আমার চাকছে। তাই না, এখানে আসার আগেও আমার ছিল যে আমি আত্মহত্যার ভাবনাটা আমি
এখন আর সেই ভাবনাটা নেই তো আপনার মধ্যে?
না, আমার মধ্যে এরকম আমি বলতে পারতেছি লক্ষ্য শ্রোতাদেরকে যে আমার মনটা অনেক হালকা আছে, তারা যেন অন্তত আমার জন্য দোয়া করে যে আজকে প্রায় 2 মাস 10 দিন টোটালি 70-75 দিন ধরে আমি তাহাজ্জুদ থেকে শুরু করে এমন কোন নামাজ বাদ ছিল না, আমি খাদিন আমি আকাশের তারাগুলো রেখে বলতাম যে আকাশের তারাগুলো তোরা আল্লাহ দেখে বলস না যে আমার স্বপ্নটা যাতে আল্লাহ পূরণ করে দেয়। দেখেন, এইখানে আমি আগে তেমন নামাজ পড়তাম না, নামাজ পড়তে পড়তে এখন ওজোরে খান্না প্রত্যেক অক্তই আমি আল্লাহর কাছে বলি আমি ইসলামিক ভালো একটা দিকে যেন যেতে পারে এই অনুপ্রেরণা নিয়ে।
প্রিয় শ্রোতা, আমরা কঠিন একটা প্রেমের গল্প শুনলাম, সাইফের গল্পটা পুরোটাই আমরা শুনে ফেললাম। অনেক কষ্ট করেও পড়াশোনাটা করল, তারপরে যখন ও মোটামুটি প্রতিষ্ঠিত হল তখন একটা প্রেম ওর জীবনে আসলো এবং সেই প্রেমটা আজকে ওকে এখানে নিয়ে এসেছে, অর্থাৎ লাখো লাখো শ্রোতা আপনাদের সামনে ও আজ এসেছে শুধুমাত্র প্রেমের কারণে। আমি যতটুকু বলতে চাই যে ভালোবাসলেই কি পেতে হবে বা ভালোবাসলেই কি একসাথে ঘর বাঁধতে হবে, হয়তো বা এই আশাটা নিয়েই সবাই আগায়, হয়তো না, এটাই কিন্তু সকল প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। কিন্তু আমার বলার বিষয় হচ্ছে যে যদি আমি তাকে না পাই তখন তার ক্ষতি করার একটা চেষ্টা করা বা নিজের ক্ষতি করার, নিজে আত্মহত্যা করার যে চেষ্টাটা আমরা করি সেটা কি ঠিক? আজ আমরা দেখতে পেলাম যে সাইফি প্রেমে ব্যর্থ হয়ে অভিশাপ দিল ওর প্রেমিকাকে, কিন্তু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই অভিশাপটা কিন্তু ও উঠিয়ে নিল। লাখো লাখো শ্রোতা আপনাদের কাছে এই গল্পটা বলতে পেরে ও কিন্তু শান্তি পেল, এটাই কিন্তু আমাদের সার্থকতা। এবং ও কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে, ওর মধ্যে যে ক্ষমা চাওয়ার যে বোধটা সেটা জাগ্রত হয়েছে। এখন ও চাচ্ছে একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে যেতে, সুন্দর হোক ওর জীবন। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ দ্য প্রেজেন্স হ্যালো 8920। আগামী বুধবার আরও একটি জীবনের গল্প নিয়ে আমি হাজির হব আর সেতু। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, শুভ রাত্রি।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিড়িয়া, অন্তরে তুষেরি অহনল চলে গইয়া গইয়া, অন্তরে তুষেরি অহনল চলে গইয়া গইয়া, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিড়িয়া, অন্তরে তুষেরি অহনল চলে গইয়া গইয়া, অন্তরে তুষেরি অহনল চলে গইয়া গইয়া। ঘর বাঁধলাম প্রাণ বন্ধের সনে, কত কথা ছিল মনে গো, ঘর বাঁধলাম প্রাণ বন্ধের সনে, কত কথা ছিল মনে গো, ভাঙিল মনের দুঃখ গো আমি বুক সিড়িয়া, অন্তরে তুষেরি অহনল চলে গইয়া গইয়া, অন্তরে তুষেরি
presents Hello 8920 Close Up, the closer the better,
exclusively on FusionBD.com.